exclusively on FusionBD.com.
شنوندگان که شنوندگان ویدیو فوتیج از سانس ایست جلوی شب پنجشنبه پیش بوده برای رات اگر دامنه بوده فن آروگ نبی رات سو شروع هست بوده فن آروگ نب شروع دیگه راه نه دست تو بگیری بین دگان شونه پاور پور بین دگان شونه داد تو چون اسی اسی این دو تاگر بایده یک تا آروگ نب ما آماده شده اسی از راز آروگ نب دوستی فو چه آماده شده اسی اما تو تاشت کرده بی اسی آماده فوتیج از ساکولر دین نبی رات سو খুবই এক্সাইটিং একটা এপিসোড এবং সেই সাথে আজ কিন্তু ভূতেফেম হল করে পঞ্চাশতম এপিসোড এবং সেই জন্য আজকে একটা স্পেশাল স্টোরি থাকছে একদম ফার্স্ট ইয়ারে হুমায়ুন আহমেদের বেয়ারিং টিটি সো পুরো তিনটা ঘন্টা অনেক এক্সাইটিং কাটবে এবং খুব ভালো লাগবে আশা করি সব পুরোটা সময় শান্তি থাকবেন নো ডক্টর কোথায় তিনটা গান শুরু ফিরে আসি সেদিন আগে শুরু থাকবে রেডিও ফুটি এটি দ্য সামান্ড ফুটি بوده هم حال داری سویش دیتی مدت آن شده سویر بوده شما اگه آتا بچه شلو منی دیش همون داته همان شده یا چه
همی دیت دو سید سامراد نو کلاب
یا جو آفا تو دو سید کیا بسه کمانا چه
تو نالم دویل خالو چه اپنی کمانا چه
ها بیو خالو چه
دیش آنک دین پورت دخه
آنک دین پورت دخه گون از که تو مدر کلاسی که ای پرست ایک جون آشتا
جی بایا
باقی در کیا بسه
باقی را آچه آمدر پیٹس اگزام شیش هلو তো এই কারণে সবাই ব্যস্ততার মধ্যে আছে
আচ্ছা সামনে অসাধারণই আসলে তার থেকেও বেশি কিছু আসলে মানে মেইন টিমের যেখানে যারা নির্ভরযোগ্য মানে এরকম যাদের উপর পুরো টিম নির্ভর করে এরকম দুইজন প্লেয়ার ছিল না এবং বাকিদের অনেকেই আবার সিনিয়র প্লেয়াররা অনেকেই তো গতকালকে হালকা অনেকটা ইনজুরড হয়েছেন তো সব মিলে বেশ ধরপাকড়ের ভেতর দিয়েও এত সুন্দর একটা চল সত্যি অসাধারণ আর আমাদের ফাইনাল এবং ফাইনালে কিন্তু কি হবে কে জানে
ইনশাল্লাহ জিতবো
আর অনেকগুলো ফাইনাল আসলে হেরে হেরে এখন ফাইনালে একটা জয় প্রয়োজন অনেকদিন হয়ে গেল
অনেকদিন
না এখন পর্যন্ত ফাইনাল আমরা জিতে দেখি নাই তো যাই হোক শুনছেন ফুট রেডিও ফুটে রেডিও ফ্যান চলছে ভূত ফ্যান হরর ক্লাব সে পঞ্চতম এপিসোডে এটি আর তৌফিক রাজ হরর ক্লাব থেকে তো কেমন লাগছে অনেকদিন হয়ে গেল
অনেকদিন হয়ে গেল ভাই আজকে পঞ্চাশতম মানে প্রোগ্রাম আপনি না বললে ভাই মনে ছিল না
হ্যাঁ আসলে আমার নিজেরও মনে ছিল না হঠাৎ করে আসলে খেয়াল করলাম যে পঞ্চাশতম এপিসোড আজকে তো এই মানে পঞ্চাশ একশো এই কি বলা যায় এগুলো তো এক একটা মাইক স্টোন এবং এগুলো ভালো লাগার মতো এক একটা ব্যাপার তো সেই জন্য আজকের এই এপিসোডটা স্পেশাল করার জন্য যেটা ফার্স্ট ইয়ারেই আমরা একটা স্টোরি শুনবো এবং এই স্টোরিটা হুমায়ুন আহমেদের তো হুমায়ুন আহমেদের লেখা বেশ অনেকগুলো গল্প আছে ভৌতিক গল্প হরর গল্প তো তার হরর গল্পগুলো ঠিক মানে পিলে চমকানো ভয়ের মতো না বাট কিছু কিছু গল্প আছে যেগুলো পড়ার পর একটা অনুভূতি ক্রিয়েট হয় মনের ভিতরে এবং এই যে বেয়ারিং চিঠি যে গল্প অনেকেই হয়তো পড়েছেন হুমায়ুন আহমেদের অনেক ভক্ত সারা বাংলাদেশে তো হুমায়ুন আহমেদের একটা গল্প পড়ার সম্ভাবনা অনেক বেশি সেটা এবং বেয়ারিং চিঠি এই গল্পটা মানে খুব স্বাভাবিক একটা গল্প খুবই আমাদের আশেপাশেরই একজন মানুষ তার দুই মেয়ে আছে তো তার জীবনের সে সরল জীবনযাপনের ভিতর দিয়ে হঠাৎ করে খুব একটা ভয়ঙ্কর কিছু উৎপত্তি হয় বা ছোট খাটো একটা জিনিস যেটা একসময় চমকে দেয় বা খুব একটা অবাক করে সবাইকে সেটা একসময় একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তো শুনি হুমায়ুন আহমেদের বেয়ারিং চিঠি
জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে নীতু বলল বাবা আজ তোমার একটা চিঠি এসেছে বলেই সে মুখের হাসি গোপন করার জন্য অন্যদিকে তাকালো নীতুর বয়স 21 এ বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয় বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি আজকাল অনেক পরিবারই তিনি এই ব্যাপারটা দেখেন মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে খিলখিল করে হাসছে এসব কি তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগলো এক পর্যায়ে বলে ফেললো বাবা দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায় জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার নিজের মেয়ে হলে চর দিয়ে মেসেজে ফেলে দিতেন অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন মিতু চিঠি বাবাজিকে বাড়ি দিতে দিতে বলল
বিহারিং চিঠি বাবা, 2 টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে বলে আবার ঠিক করে হেসে ফেলল। জমি সাহেব কঠিন গলায় বললেন, হাসছিস কেন? বিহারিং চিঠি এসেছে, এর মধ্যে হাসির কি হলো? এরকম পাইজামি শিখেছিস কোথায়? মিতু মুখ কালো করে চলে গেল। বাবাকে যে সঙ্গত কারণে অসম্ভব ভয় পায়। জমি সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা। এরা চিঠিটা পড়েছে, এই বেহাদুবেও সহ্য করা মুশকিল। একজনের চিঠি অন্যজন পড়বে কেন? খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসের চিঠি খুলে? রাগে জমি সাহেবের গা কাঁপতে লাগলো। এই অবস্থায় তিনি চিঠি পড়লেন। একবার, দুবার, তিনবার তার মাথা ঘুরতে লাগল। সুস্মিতা নামের এক মেয়ের চিঠি তার কাছে লেখা, সম্বোধন হচ্ছে প্রিয়তমেশু। এর মানে কি? সুস্মিতা কে? সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না। কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন। মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে যায়। এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না। জমি সাহেব কপালের ঘাম মুছে চতুর্থবারের মতো চিঠিটা পড়লেন। প্রিয়তমেশু, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে হয়। তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? শরীরের আরো যত্ন নেবে। আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো। তোমাকে অনুরোধ করছি সপ্তাহ খানেক বাসে উঠবে না। কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ। স্বপ্নকে গুরুত্ব দেওয়ার মানে হয় না, তবু অনুরোধ করছি এক সপ্তাহ বাসে উঠবে না। বিনীতা তোমার সুস্মিতা। জমি সাহেব পঞ্চমবারের মতো চিঠি পড়তে শুরু করলেন। মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি। চিঠিতে তারিখ বা ঠিকানা নেই, হলুদ রঙের কাগজ। কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে। বাবা তোমার চা। মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখল। তার মুখ থমথম করছে। বাবার ধমকের কথা সে এখনো ভুলতে পারেনি। জমি সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন, কে লিখল? কিছু বুঝতে পারছি না। সুস্মিতা নামের কাউকে চিনি না। মিতু বলল, চিনি হয়েছে কিনা দেখো। জমি সাহেব চায় চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। শুকনো গলায় বললেন, তোর মাই চিঠি পড়েছে? হ্যাঁ। বলেছে কিছু? না। বুঝলি মিতু, সুস্মিতা নামের কাউকেই চিনি না। আর ধর যদি চিনতামও, তাহলে কি এরকম একটা চিঠি কেউ লিখতে পারে? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মিতু ইতস্তত করে বলল, আমার মনে হয় কি জানো বাবা, আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন। চিঠিটা তাকে লেখা। জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না। মিতু মেয়েটার মাথা তো বেশ ভালো, সায়েন্সে দেওয়া উচিত ছিল। গাধার মতো তিনি মেয়েটাকে আর্টস পড়েছেন। তিনি চায় চুমুক দিয়ে বললেন, খুব ভালো চা হয়েছে মা, খুব ভালো। তোর মা কোথায়? নানুর বাড়ি গেছে। মা নানুর বাড়ি গেছে, এই বাক্যটি জমি সাহেবের খুব অপছন্দের বাক্য। শাহানার মার বাড়ি মিরপুর 6 নম্বরে। ওই বাড়িতে গেলেই শাহানা রাস্তা থেকে যায়, আজও থেকে যাবে। তবে আজ জমির সাহেবের অন্যদিনের মতো খারাপ বোধ করলেন না। শাহানা থাকলে নিচে চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলতো। শাহানার কথা শুনতেই ইদানিং তার অসহ্য লাগে। রাগি রাগি কথা তো আরো অসহ্য লাগবে। মিতু। জি বাবা। তোর মা বোধ হয় থেকে যাবে ও বাড়িতে। হ্যাঁ। তোর মা কিছু বলেনি চিঠি পড়ে? না। তোর কি মনে হয় রাগ করেছে? রাগ করেছিল, আমি বুঝিয়ে বলেছি। মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমি সাহেবের মন ভরে গেল। মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল, সায়েন্সে না পড়ে ভুল হয়েছে। আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা, তার মেয়েরা গাধা টাইপ নয়, বুদ্ধি আছে, বাপের প্রতি ফিলিংস আছে। পরদিন যথারীতি জমি সাহেব অফিসে রওনা হলেন। একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিক্সা নিয়ে নেবেন, পর মুহূর্তে এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন। ফালতু একটা চিঠি নিয়ে এত কিছু ভাবার কোনো মানে হয়? এইসব জিনিস প্রশ্রয় দেওয়া উচিত না। জিজ্ঞাতলার বলে অন্য সব অফিস চাকরির মতো তিনিও একটা টিফিন বক্স এবং ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচন্ড ভিড়ে ঠেলা ঠেলি করে বাসে উঠে পড়লেন। বাস ছেড়ে দিল। সেই মুহূর্তে কিছু একটা হলো, তার মনে হলো ছিটকে পাশ থেকে পড়ে যাচ্ছেন। তিনি একসঙ্গে অনেকগুলো লোকের চিৎকার শুনলেন, থামো থামো থামো। জমি সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান হলো হাসপাতালে। তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে, এক জায়গায় না দু জায়গায়। নিতু এবং শাহানা মাথার কাছে বসে আছে, দুজনেই কেঁদে বুক ভাসাচ্ছে। সোহরাদু হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন, কাঁদছেন কেন? বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি, দিন পনেরোর মধ্যে সুস্থ হয়ে বাসা যাবে। দুটো ফ্র্যাকচার হয়েছে, তবে সিরিয়াস কিছু না। ডাক্তারের কথা মতো 15 দিনের মাথাতেই জমি সাহেব বাড়ি ফিরলেন, তবে পুরোপুরি সুস্থ হয়ে নয়, বা পা অচল হয়ে গেল। এই দেশে নাকি কিছু করা সম্ভব না, বিদেশে যদি কিছু হয়। চাকরি শেষ হওয়ার আগেই জমি সাহেব রিটায়ার করলেন। তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠিটার কথা একবারও তুলল না, যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি, তার কথা তোলা উচিত না। চিঠিটা জমি সাহেবের শোবার ঘরের টেবিলের 3 নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমি সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন ভয় ভয় লাগতে থাকে। ছোট একটা ব্রেকের পর ফিরে এসে গল্পটির বাকি অংশ শুনছি। ব্যারিং চিঠি হুমায়ুন আহমেদ প্রচুর গল্পটির বাকি অংশ। চাকরি শেষ হওয়ার আগে জমি সাহেব রিটায়ার করলেন। তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠিটার কথা একবার তুলল না, যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি, তার কথা তোলা উচিত না। চিঠিটা জমির সাহেবের শোবার ঘরের টেবিলের 3 নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন ভয় ভয় লাগতে থাকে। নতুন বছরের গোড়াতে জিগাতলার বাসা উঠিয়ে উত্তর শাহজাহানপুরের সস্তায় একটা ফ্ল্যাটে তারা চলে গেলেন। রোজগার কমেছে, এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে। নতুন ফ্ল্যাটে 2টি মাত্র শোবার ঘর, একটাতে জমির সাহেব শাহানাকে নিয়ে থাকেন, অন্যটিতে মিতু আর তার ছোট বোন ইরা থাকে। জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে। একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে। এই বাড়িতে মাস 3 কাটানোর পর আরেকটা পেয়ারিং চিঠি আসলো, আগের মতো গোটা গোটা হরফে লেখা। মোটা কলমের নিচ দিয়ে নীলি অক্ষরে সুস্মিতা লিখছে, প্রিয়তম ইশু, তুমি কেমন আছো? এত দুশ্চিন্তা করছো কেন? তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না। সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকে, এত বিচলিত হলে চলে? মনে সাহস রাখো। আচ্ছা একটা কথা, তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না? আমার কেন যেন মনে হচ্ছে ও কোনো ঝামেলায় পড়ে যাবে। তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না, ও যেতে চাইবে না। বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। বিনীতা, তোমার সুস্মিতা। এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করল না। চিঠি পড়বার সময় শাহানার হাত থর থর করে কাঁপতে লাগল। জমি সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে প্রশ্ন ওঠে না, কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, দুটো পেপার হয়ে গেছে। তবু শাহানা বললেন, থাক পরীক্ষা দিতে হবে না, ওকে পাঠিয়ে দাও। জমি সাহেব বললেন, দরকার আছে বলে তো মনে হয় না,
চিঠি পাওয়ার পরেও 15 দিন তো হয়ে গেল, হোক 15 দিন, পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বলে দেখো, যদি জিতে রাজি হয় তাহলে যাক। সুমন জিতে রাজি হলো, শুধু যে রাজি হলো তাই না, তৎক্ষণাৎ যেতে রাজি। টাকা দিলে আজ রাতে ট্রেনে রওনা হয়ে যায় এমন অবস্থা। ঠিক হলো সে সোমবার সকালে ট্রেনে যাবে, জমির সাহেবও সঙ্গে যাবেন, পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন, জমি জমার খোঁজ খবর করবেন, সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন। টাকা পয়সা খুব টানাটানি যাচ্ছে, তাদের যাবার কথা সোমবারে, তার আগের দিন অর্থাৎ রোববার ভোর রাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল। হতভম্ব জমির সাহেবকে পুলিশ সাব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে, 7 দিন আগে 4 জন মিলে খুনটা করেছে, কোল্ড ব্লাডেড মার্ডার, আপনার ছেলেই 4 জনের একজন। আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান, এতে আপনারও লাভ আমাদেরও লাভ, নাহলে কিন্তু ফাঁসি ঠাসি হয়ে যাবে, পলিটিক্যাল প্রেশারও আছে। সুমন রাজসাক্ষী হতে রাজি হলো না। দীর্ঘদিন মামলা চলল, রায় পেরুতে লাগলো 2 বছর, 3 জনের 7 বছর করে সশ্রম কারাদণ্ড, 1 জনের ফাঁসি, সেই 1 জন সুমন। অন্য 3 জন ছেলেটাকে ধরে রেখেছিল খুন করেছে সুমন, ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে। 5 বছর কেটে গেছে, পরবর্তী পেয়ারিং চিঠি এলো 5 বছর কেটে যাবার পর। এই 5 বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের ওলট পালট হয়ে গেছে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে, সে স্বামীর সঙ্গে গোপালপুর থাকে, ছোট মেয়ের বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সাথে, তারা ঢাকা শহরেই থাকে, প্রায়ই বাবা মাকে দেখতে আসে, বড় মেয়ের কোনো ছেলে পুলে হয়নি, ছোট মেয়ের 1টা ছেলে হয়েছে, ছেলের নাম ফরহাদ। এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত, তার কাছে এলেই কোলে উঠে বসে, কিছুতেই কোল থেকে নামানো যায় না। 5 বছর পর একদিন পিয়ন এসে বলল, স্যার আপনার একটা পেয়ারিং চিঠি আছে, রাখবেন? জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেদিন ইরারা বেড়াতে এসেছে জমির সাহেবের কোলে ফরহাদ, তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন, হাতের লেখা চিনতে তার অসুবিধে হলো না, সেই হাতে লেখা, সেই ন্যাপথলিনের গন্ধ। পিয়ন বলল, 4 টাকা লাগবে। জমির সাহেব একবার ভাবলেন, বলবেন চিঠি রাখবো না, তিনি তা বলতে পারলেন না, যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করে রাখলেন, তিনি পাঞ্জাবের পকেটে রেখে দিলেন, কাউকে কিচ্ছু বললেন না। তার বমি বমি ভাব হলো, মাথায় ঘুরতে লাগলো, রাতে তিনি কিছু খেলেন না, ইরাদের আসা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল, তিনি কিছুই মুখে দিলেন না। ইরা বলল, বাবা তোমার কি হয়েছে? তিনি ক্ষীণ স্বরে বললেন, কিছু হয়নি, শরীরটা ভালো না। রোজই তুমি বলো শরীর ভালো না, অথচ একজন ভালো ডাক্তার দেখাও না, একটা ভালো ডাক্তার দেখাও বাবা। দেখাবো, আর মাকে একজন ভালো ডাক্তার দেখাও। মেয়ে জামাই 9টার দিকে চলে গেল, ফরহাদ গেল না, সে নানার সঙ্গে থাকবে। সারা রাত জমির সাহেবের ঘুম হলো না, পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল, জ্বরের মূল কারণ কেউ বলতে পারলেন না। বেলা যতই বাড়তে লাগলো জ্বর ততই বাড়তে লাগলো, দুপুরের পর ঘাম হতে লাগলো। ইরা হতভম্ব হয়ে বলল, বাবা চলো তোমাকে ক্লিনিকে ভর্তি করি, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি এরকম ঘামছো কেন, হার্টের কোনো সমস্যা না তো? জমির সাহেব ক্ষীণ স্বরে বললেন, চিঠি পেয়েছি। চিঠি পেয়েছি মানে কার চিঠি? পেয়ারিং চিঠি। ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, কি লেখা এবারে চিঠিতে? চিঠি পড়িনি, পড়ে দেখো, না পড়েই এমন করছো, হয়তো এবার কোনো ভালো খবর আছে। জমির সাহেব কাঁপা গলায় বললেন, ভয় লাগছে রে ইরা। ভয়ের কিছু নেই, না আমার কাছে দাও, আমি পড়ি। ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল, অন্যদের সেই চিঠি দেখালো, যারা দেখল প্রত্যেকেই গম্ভীর হল, কারণ চিঠিতে কিছু লেখা নেই, সাদা একটা পাতা। শেষে নাম সই করা, বিনীতা, তোমার সুস্মিতা। এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা? কে সে? কেনই বা সে চিঠি লেখে? আবার আজ কেনই বা লিখল না? বলেছিলাম আজকে যে 50তম এপিসোড হচ্ছে গ্রুপ হাওয়া ক্লাবের, তো এই উপলক্ষে অনেকে ফেসবুক এখন ফ্যাশনের প্রতি এটা হচ্ছে ফেসবুকে ঠিকানা, আজকের ফেসবুক পেজ ঠিকানা, এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন 50তম এপিসোডের জন্য, অনেকে ওয়েলকাম করেছেন, স্বাগত জানিয়েছেন, খুব ভালো লাগছে। এবং আমাদের সাথে আছে টিয়ার তৌফিক, তো আছে আমরা একসাথে টিয়ার তৌফিক এখানে বসে বসে স্টুডিওতে বসে বসে শুনলাম ডেয়ারিং জিটি মোহন আমাদের, কেমন লাগলো?
অনেক সুন্দর স্টোরি হয়।
গল্পটা কিন্তু আসলে যে মানে হুট করে ভয় লাগার মতো কিছু না, কিন্তু একটা
অনুভূতি,
হ্যাঁ, কেমন যেন একটা ভয়ঙ্কর একটা আবেশ ঘিরে ধরে। শেষ দিকে যখন আসে, মানে আমি যখন পড়ছিলাম গল্পটা, তখন আমার কাছে আসলে এরকম মনে হচ্ছিল যে আসলে চিঠিটা কি লেখা, মনে হচ্ছিল এবার খুব ভয়ঙ্কর কিছু হয়তো হবে, যেটা হলো যে চিঠিতে কিছুই লেখা নেই, এবং কিছুই লেখা নেই সে শূন্যতারা যেন আরো অনেক ভয় পেয়ে যায়। তো ফেসবুক, ফেসবুকে যেটা করছি রেডিও ফুটবল ফেসবুক পেজে গিয়ে আপনি যেটা করতে পারেন, ভূতেশ্বর হাওয়া ক্লাবের পোস্ট আছে একটা, সেই পোস্টে নিচে কমেন্ট করে আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি কয়েকটা কমেন্ট একটু করে দিই, শাহরিয়ার নাহিন রাজ হাওয়া ক্লাব থেকে, অনেকে আছে লিখেছে তৌফিক আর বাকিদের জন্য বেস্ট অফ লাক। যারা আছে এই মুহূর্তে, যারা আসতে পেরেছে এবং যারা আসতে পারেনি সবাই, তো আজ হাওয়া ক্লাব আমাদের রেগুলার মেইল করে তোমরা আমাদের স্টুডিওতে, ঢাকার বাইরের হাওয়া ক্লাব গুলোর ভিতরে যে কয়টা হাওয়া ক্লাব মাঝে মাঝেই আছে প্রায়ই আছে, এবং আমার খুব প্রিয় একটা গান, 69 অ্যালবামের গান, অঞ্জনের লাস্ট যে অ্যালবামটা সেই অ্যালবামের গান এটা। এই অ্যালবামটা খুব অদ্ভুত অদ্ভুত গান করেছে অঞ্জনদত্ত, যাক সেটা নিয়ে পরে কথা হবে বা অন্য কখনো কথা হবে। হাসিন নাইম আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন নুরুল হুদা, আছেন বনফ্রি সাই, আচ্ছা লিখেছেন আইরিশ লেখক ডন স্টোকার রচিত একটি উপন্যাস 1897 সালে, ওই উপন্যাসের প্রধান খল চরিত্র গ্যাম্পায়ার কাউন্টারগুলো আছে, কারণ ডাকুরা ইনফরমেশন দিয়েছে তাদেরকে 1897 সালে এই উপন্যাসটা বের হয়, ঠিক কথা। সেটা আছেন আতিকুর রহমান আতিক, শুরু থেকে তিনি ফুর্তি শোনেন, মা গাব বলে গেছেন কি দারুণ একটা গল্প, বিনীতা সুস্মিতা। শিপন কুমার থেকে রয়েছেন নড়াইল থেকে শুনছেন, নজরুল ইসলাম প্রান্ত আছেন আমাদের সাথে, তিনি শুনছেন নোয়াখালী নাইভি থেকে, কংগ্রেচুলেশনস জানিয়েছেন 50তম এপিসোডের জন্য, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আরো আছেন ফাহিম আফনান আছেন আমাদের সাথে, লিখেছেন যে সৃষ্টি ভাই কেমন আছেন? ভালো আছি, আমি ফটোগ্রাফি করি সারাদিন, অনেক বিজি থাকি, তারপরে হরর ক্লাব শুনছি, অনেক ভালো লাগছে, কলামারি থেকে শুনছি, খুলনা সবসময় খুব প্রিয় জায়গা। টাঙ্গাইল মির্জাপুর থেকে আছেন আমাদের সাথে আসিফ আল আকাশ, আরো আরো কারা আছেন, শাহরিয়ার ইসলাম নাইম একটা গানে রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্ট গানের শো না এটা, তাহলে জোগাড় আমাদের আমাদের সাথে ট্রাকুলার জন্য ওয়েট করছেন, নেক্সট আগে কিন্তু শুরু হয়ে যাবে ট্রাকুলা। আমাদের সাথে আছেন কঠিন একটা নাম ফ্যাবিও সামথিং, দুটো হাওয়া শুনছি ট্রাকুলার এপিসোডগুলোর জন্য, অসম লাগাতে থ্যাংকস জানিয়েছেন, ওয়েলকাম। আমাদের সাথে আরও আছেন রেদওয়ান আহমেদ জিয়াদ, ভালো স্টোরি চাই, ভয় লাগছে না, আচ্ছা রিপাত আশা আছেন আমাদের সাথে রাজশাহী থেকে, মন্ত্রী রাজ হাওয়া ক্লাবের সাথে শুরুতে আসতেন, আপনি খুব
কষ্ট হয়েছে,
ওরা আসার কথা ছিল কিন্তু ভাই আসতে
পারে। তবে আমি খুব মিস করছি মন্টি, এবং মন্টি লেখা মিস করি মন্টি।
আপনি একটু বলে দেন।
আপনি গল্প লেখেন যদি, যেমন লাস্ট উইকে আমাদের সাথে এসেছিলেন ইন্দ্রান নীল, আমার খুবই প্রিয় একজন গল্পকার, তো যদি একদম তরুণ গল্পকার খুবই সুন্দর গল্প লেখে, তো এরকম আমি জানি আমার আশেপাশে ফেসবুকে অনেক সময় ঘুরলে কিন্তু দেখা যায় যে অনেকের লেখাগুলো লেখা অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর গল্প লেখেন, খুব সুন্দর সুন্দর স্টোরি আসে মাথায়, তো আপনারা কিন্তু লিখে পাঠাতে পারেন সেই গল্পগুলো, সেই গল্পগুলোর ভিতর যদি কোনো হরর গল্প থাকে কিংবা কোনো হরর গল্প যদি আপনি লিখতে চান সেই গল্পটা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে পুতুলফেমে হরর ক্লাবে। পুতুলফেমের মেইল অ্যাড্রেস যেটা পুতুলফেমে লিখতে হবে হরর ক্লাব, সেই গল্পটা আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা পড়ে শোনাবো সেই গল্পটা। এবং আমি চাই, আমরা চাই যে এই নতুন তরুণ লেখকদের একটা প্ল্যাটফর্ম হোক এই পুতুলফেম হরর ক্লাব, অন্তত যে কোনো জনরার স্টোরি হয়তো আমরা হরর ক্লাবে পড়তে সম্ভব না, সেগুলো ক্লাবটাই হরর ক্লাব, তো আমরা হরর জনরার স্টোরিগুলোই চাচ্ছি আপনার কাছে এবং আশা করি আপনারা সেগুলো পাঠাবেন। এবং রাজ হরর ক্লাবের বেশ অনেকেই আছেন যারা খুব সুন্দর সুন্দর গল্প লেখেন, এবং এরকম আরও যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা একটা হরর ক্লাব অবশ্যই ফর্ম করতে পারেন, আমাদেরকে লিখে পাঠাতে পারেন, একে কালেক্ট করতে পারেন, এই রাইটার্স কমিউনিটিও একটা হয়তো তৈরি হয়ে যেতে পারে এখান থেকে। তো সেই লেখাগুলো চাচ্ছি, আপনার ভূত এফএমের যে ঘটনাগুলো হয় সেই ঘটনাগুলো থেকেও আপনার মাথায় কোনো গল্প চলে আসতে পারে, সেখানেও আপনি গল্প লিখতে পারেন, এবং সেই গল্পগুলো হোক ভূত এফএম হরর ক্লাবের আগামী এপিসোডগুলোর কি বলা যায় উপযুক্ত। আচ্ছা, আরও একটা ফেসবুকে কমেন্ট করে নিচ্ছি, আলফুল জামান আছে আমাদের সাথে, কি প্রতিদিন কমেন্ট করেন কিন্তু পড়ি না তাই জানাচ্ছেন, কিন্তু প্রতিদিন তো শো হয় না। আচ্ছা, নজরুল ইসলাম শিকদার বরিশাল থেকে পাশে আছি ভাইয়া, আচ্ছা টিয়াটার খুবই কাছের বন্ধু, আচ্ছা অনেক বন্ধু আছে ফেসবুকে,
অনেকেই জানে যে আমি এসেছি,
জনপ্রিয়তা অনেক বুঝতে পারছি, থ্যাংক ইউ তৌফিক এত ব্যস্ততার ফেরা জন্য। মাজহারুল ইসলাম আছেন আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, আছেন হাসান আল মিত্রি সিঙ্গাইর থেকে তিনি শুনছেন, আরো আছেন জনিক আলুদার সিলেট থেকে শুনছেন, আছেন রেহান আসুল রাসুল সরি গল্পটা খুব জমছে, লিখেছিলেন 16 মিনিট আগে, গল্পটা শেষ হয়ে গেছে, গল্পটা কেমন লাগলো সেই কমেন্ট গুলো হয়তো আবার একটা রিলোড দিতে হবে। তো আমরা এখন একটা গানে চলে যাই, গান থেকে ফিরেছেন এক্সট্রাভারে কি হবে ভূতিকা ব্রামস্টোকারস ড্রাকুলা এপিসোড 3। আমরা প্রতি এপিসোডে বলি যে আমরা যে ভূতের ফ্রেমে হওয়ার পরে আমরা ড্রাকুলার যে পর্বগুলো করছি সে পর্বগুলো আমাদের জন্য, মানে পর্বগুলো আমরা নিয়েছি রাকিব হাসানের তার লেখা, তার অনুবাদ করা ড্রাকুলা সিরিজ থেকে, ড্রাকুলা সেই উপন্যাসটা থেকে। তো রাকিব হাসান আমাদের খুবই প্রিয় একজন লেখক, খুবই প্রিয় একজন লেখক, কিশোর বয়সে রাকিব হাসানের লেখা পড়েনি এমন কিশোর আসলে খুঁজে পাওয়া খুবই 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 কঠিন। তো তার অনুবাদ ব্রাম স্টোকার সেই ড্রাকুলা, সেটা নেক্সট আওয়ার পত্রিকায় আসছে। তার আগে এই সময়কার আমার খুব প্রিয় একটা ব্যান্ড, খুবই প্রিয় একটা ব্যান্ড এবং খুবই প্রিয় একজন আর্টিস্ট পতদার, তার ব্যান্ড চিৎকার, চিৎকার একটা গান শুনবো এখন। এখন আমি নদীর মতো চলি, গানটা খুবই ঠান্ডা এবং খুবই ভালো লাগার মতো একটা গান, গানটি শুনতে শুনতে নেক্সট আওয়ার এসে ড্রাকুলা শুরু হবে, তো গানে চলে যাচ্ছি, পুরোটা সময় আশা করি সাথে থাকবেন। যেহেতু ম্যাটার না সেহেতু এটা সাপোর্ট করে না, কমেন্টটা করার মানে কি, মানে হরর ক্লাব আর এই মানে কমেন্টটা দেখে আর কি মনে হলো যে আরেকটু ক্লারিফাই করা দরকার, মানে আমরা একদম শুরুতে বলেছিলাম যেটা অতীতে হয় সেটাকে বলা হয় ভূতপূর্ব, যেটা অতীতে হয়নি সেটাকে বলা হয় অভূতপূর্ব, তো এর মাঝামাঝি জিনিস কোনটা যেটা অতীতেও ছিল এখনো আছে, কিন্তু যেটা অস্তিত্ব সম্পর্কে আমরা কেউ নিশ্চিত না বা যেটা অস্তিত্ব সম্পর্কে কখনো নিশ্চিত হওয়া যায় না সেটাই হচ্ছে তাহলে ভূত। হ্যাঁ, তো ভূতের হরকম সেই ভূত নিয়ে যে মানে থাকে সেটা ব্যাপারটা এমন না। যেমন হুমায়ুন আহমেদ একটা কথা বলেছেন, তার যেহেতু লেখা হরর গল্প আছে এবং তিনি একজন কেমিস্ট্রি একজন অধ্যাপক, তো তিনি বলেছেন যে তিনি তার লেখা দুটা ক্যারেক্টার নিসির আলী এবং হিমু, যদি নিসির আলীকে জিজ্ঞেস করা হয় যে নিসির আলী ভূতে বিশ্বাস করে কিনা, তো নিসির আলী বলবে যে না বিশ্বাস করে না, কারণ চুক্তিতে ভূত আসে না। আর হিমুকে যদি জিজ্ঞেস করা হয় হিমু হয়তো বলবে যে মানে কথাটা কিরকম আমার এক্সাক্টলি মনে নেই, যেটা ছিল অনেকটা এরকম যে হিমু বলবে কি যে মানে যেটা আমরা জানি না বা যেটা আমরা দেখি না তার মানে যেটা নেই এমন নাও হতে পারে। পৃথিবীতে মানুষের ব্যাখ্যার বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু রহস্য আছে, তো ভূত এরকম একটা রহস্য হতেই পারে। তো যেটা বলেছিলেন হুমায়ুন আহমেদ কি লেখকের এরকম দুটি ক্যারেক্টার দুরকম বিশ্বাস করছে, তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে তো মানে শেষমেশ একটা সাহিত্যের একটা ধারা বা যে কোনো কিছু মুভি বা যে কোনো একটা জনরা এবং সেটা এন্টারটেইনমেন্টের একটা ধারা, তো সেটা কি এন্টারটেইনমেন্টের ধারা হিসেবে এটা আসলে অস্বীকার করার কিছু নেই। যাক, এই কথা এখন যাব না, আপনাদেরকে এখন একটা ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে এমনি তো রাত 12টা বেজে গেলে হাওয়া ক্লাব করতে গেলে সেখানে আরও এমনি একটু কী যাতে যে তো যখন হচ্ছে ভূতিকা চলে তখন মাঝে মাঝে দেখা যায় যে ভূতিকা শুনতে শুনতে খাচ্ছি, তো এই যে খাওয়ার কথা মনে পড়ছে এখন আবার ক্ষুধা পেয়েছে তাই। তো আমার একটা ফ্রেন্ড আছে মানে আমরা যখন ভার্সিটিতে পড়তাম খুলনাতে আমরা যখন একসাথে ফ্রেন্ডরা যখন ঘুরতে ঘুরতে কোথাও যেতাম, তো সেটা হতো যে কিছু কিছু খাওয়ার জায়গা আছে বিজে টাঙ্গা, তারপর হচ্ছে রয়্যালের মোড় বা এরকম আরো অনেক জায়গা আছে জিরো পয়েন্ট, সেসব জায়গায় বৃষ্টির দিন বা পরীক্ষা শেষ হয়ে গেলে তখন ওই সময়গুলোতে ওইখানে যাওয়া খেতে যাওয়া খুব একটা মানে হিরিক পড়ে যেত। তো ঢাকায় চলে আসার পর তো সেই জায়গাগুলো আমরা খুব মিস করি। তো আমার ফ্রেন্ড আছে, সে হচ্ছে এরকম ফোন করে বৃষ্টি হলে ফোন করে বলে যে চলো বিজে টাঙ্গা থেকে মাংস খাচ্ছে, যেটা আসলে সম্ভব না, ঢাকা থেকে খুলনা যাওয়া সম্ভব না। তো সে ফোন করে এরকম অনেক পেন্টিং দেয় আর কি, সে খাবার দাবার এখন অনেক ভাবছে অনেক কথাবার্তা বলে। তো তারপর একসময় কথা শেষ হলে তারপর রেখে দিই, পুরোটা সময় যদি আসলে আমি চুপ করে শুধু হ্যাঁ ফোন করতে থাকি কোনো কথা বলে থাকে। তো আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার সাথে এইভাবে ফোন করে আপনাকে অনেক কথা বলে কিন্তু আপনার আসলে কিছু বলার থাকে না, কিন্তু ঘন্টা দু ঘন্টা বা অনেক সময় পার করে দেয়, সেরকম কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে আমাকে লিখে পাঠাতে পারে ফেসবুক ডট কম স্ট্রেডিও পুপি ঠিকানায় মেসেজ করে অথবা হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারে। একটা ছোট্ট একটা ব্রেক, ছোট্ট একটা গান শুনবো, খুব প্রিয় একটা গান আমাদের এলআইবি হাসিয়া দেখা গাইতে দেখো, এই গানটা শুনে তারপর আপনার সেই কমেন্টগুলো নিয়ে মেসেজগুলো নিয়ে কথা বলবো এবং তারপর পর কথা দিচ্ছি শুরু হয়ে যাবে ট্রাকগুলো একদম আর দেরি হবে না। তো এই ব্রেকটা নিয়ে চলে আসছি, সাথে থাকুন। প্রথম হওয়ার চলছে শ্রী সাজা প্রাসাদের সঙ্গে, আপনাদের বলেছিলাম যে আপনার ফ্রেন্ড কি আপনাকে ফোন দিয়ে ঘন্টা দু ঘন্টা অনেক কথা বলে দিন দেয় কিনা বা আপনি একদম চুপ করে শুধু শুনতে এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা। তো যাই হোক, আমাদেরকে বেশ কয়েকজন মেসেজ পাঠিয়েছেন, তো রিসার্চ পেপারটা খুব মজা আপনার পাঠিয়েছেন আমাকে লিখেছে যে তার এক ফ্রেন্ড আছে, সে তাকে নর্মালি ফোন দেয় না কিন্তু যখন পরীক্ষা থাকে পরীক্ষা দিয়ে আসার পর তাকে ফোন দিয়ে এবং মানে অনেকক্ষণ সময় ধরে পরীক্ষায় সে কী করেছে কত পেতে পারে এবং প্রশ্ন কতটা খারাপ হয়েছে এই বিষয় নিয়ে একের মনে কথা বলতে থাকে কথা বলতে থাকে। তো কথার কথা যখন উঠলো তখন জানিয়ে রাখি বন্ধুদের এক নম্বর নেটওয়ার্ক কথা বলতে পারবে সবচেয়ে কম খরচে বন্ধুদের এক নম্বর নেটওয়ার্কে, কারণ যত টাকা রিচার্জ করলে আপনি পাচ্ছেন 130 মিনিট এবং 400 মেগাবাইট ফ্রি ইন্টারনেট। তো বন্ধুদের এক নম্বর নেটওয়ার্ক কোনটা? এয়ারটেল। এখন চলে যাচ্ছি, আমরা কোথায় চলে যাবো প্রত্যেক মহাপরে জেনে নাহলে যেটা হয়ে থাকে আমি বলেছি হয়েছে ভূতিকা। তো এখন আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপনের ব্রেক এবং তারপরে শুরু হয়ে যাচ্ছে ভূতিকার 3 নম্বর ট্রাকুলা দংশকের ট্রাকুলার 3 নম্বর এপিসোড। শুনতে থাকুন রেডিও ফুটি, রেডিও ফ্রম অ্যান্ড টু ফুটি।
Bram Stoker's Dracula, Episode 3.
আমি বন্দি। ব্যাপারটা টের পাবার পরপরই একটা প্রচন্ড ভয় গ্রাস করে ফেললো আমাকে। পাগলের মতো সিঁড়ি পেয়ে নামতে শুরু করলাম। হাতের কাছে যে কটা দরজার সন্ধান পেলাম সবকটা ঠেলে ঠুলে দেখতে লাগলাম। কিন্তু পৃথা, এই দুর্গ থেকে বেরোবার কোনো পথ খুঁজে পেলাম না। হঠাৎ মনে হলো এভাবে পাগলের মতো ছোটাছুটি করে লাভ হবে না, মাথাটা ঠান্ডা রেখে ভাবতে হবে, খুঁটিয়ে দেখতে হবে প্রতিটি সম্ভাবনা। একমাত্র তাহলেই মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় বের করে ফেলতে পারব। এই সময় নিচে সদর দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে বুঝলাম ফিরে এসেছেন কাউন্ট। দ্রুত পায়ে নিজের ঘরে এসে দেখলাম আমার বিছানা গোছাচ্ছেন তিনি। এ বাড়িতে যে চাকর পাকরের বালাই নেই এটা আরো স্পষ্ট হলো আমার কাছে। স্পষ্ট হতেই আর একটা ভয়ঙ্কর সম্ভাবনা মাথা চাড়া দিয়ে উঠল মনে। এই দুর্গে যদি আর কেউ না থেকে থাকে তাহলে সেদিন টমটম চালিয়ে এসেছিল কে? কাউন্ট নিজে। তাই যদি হয় তাহলে তার অঙ্গুলি সংকেতেই স্তব্ধ হয়ে গিয়েছিল হিংস্র নেকড়ির দল। আতঙ্কে খালের কাজটা শিরশির করে উঠল আমার। বিস্ট্রিজের লোকেরা সেজন্যই বোধহয় আমার এখানে আসাটা ভালো চোখে দেখছিল না। আর কাউন্টের সম্পর্কে অলৌকিক কোনো কথাবার্তা প্রচলিত থাকাই বোধহয় গলা থেকে কুশ খুলে নিয়ে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন হোটেলের সেই ভদ্র মহিলা। আগেও বলেছি, এখনো বলছি, ধর্মের প্রতি কোনো দিনই আমার তেমন বিশ্বাস নেই, কিন্তু আজ গলার কুশটা স্পর্শ করে যেন কিছুটা সাহস সঞ্চয় করতে পারছি মনে। এখন থেকে সতর্ক থাকতে হবে আমাকে। আমি যে বন্দি এবং কোনো ব্যাপারে কাউন্টকে সন্দেহ করছি দাদাকে জানতে দেওয়া যাবে না। যত সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে জেনে নেবার চেষ্টা করতে হবে তার আসল পরিচয়। হঠাৎ মধ্যরাতের প্রহর ঘোষণা করলো কয়েকটা শেয়াল আর পেঁচা। এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে বসে মধ্যরাতে শেয়াল আর পেঁচার ডাক হিম করে দেয় বুকের রক্ত। অজানা আতঙ্কে শিউরে শিউরে উঠতে থাকে শরীর। ঘর পরিষ্কারের কাজ শেষ হলে আমাকে নিয়ে পড়ার ঘরে এসে ঢুকলেন কাউন্ট। এ কথা ও কথার মধ্য দিয়ে ট্রান্সিলভেনিয়ার প্রাচীন ইতিহাস এসে পড়ল, যে ইতিহাস বলতে গিয়ে রীতিমতো উদ্দীপ্ত হয়ে উঠলেন কাউন্ট। সে যুগের প্রত্যেকটি ঘটনা, বিশেষ করে যুদ্ধের বর্ণনা এমনভাবে দিয়ে গেলেন যেন তিনি নিজে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের প্রতিটা বীরের সম্মানে সম্মানিত, তাদের গৌরবে তিনি গর্বিত, তাদের দুর্ভাগ্য যেন নিজেরই দুর্ভাগ্য। যখনই ওই মৃত্যুপুরী আর তার মারা যাওয়ার লোকেদের কথা উঠছে তখনই আমরা জয়কিলরা শব্দটা এমনভাবে ব্যবহার করছেন যেন কোনো গর্বিত সম্রাট তার বিলুপ্ত বংশগৌরবের কথা বলছেন। তার প্রাঞ্জল বর্ণনার মধ্যে দিয়ে সমস্ত অতীত ইতিহাসটা চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠল আমার। কথা বলতে বলতে ক্রমেই উত্তেজিত হয়ে পড়ছেন কাউন্ট। শেষ পর্যন্ত আর বসে থাকতে না পেরে উঠে দাঁড়িয়ে বিশাল গোঁফের দু প্রান্ত হাতের আঙুলে পাকাতে পাকাতে ঘরের ভেতরে পায়চারি শুরু করলেন তিনি। তার বর্ণনা করা ইতিহাস লিখতে গেলে পুরো একটা বই হয়ে যাবে, তাই তার লিখলাম না। ওদিকে ভোর হয়ে আসছে, মোরগ টাকার শব্দ তাই প্রমাণ করছে। আশ্চর্য, কতদিনের মতোই মোরগ টাকার শব্দে চমকে উঠে তড়ি ঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। কথাটা শুনলে হয়তো হাসবে মিনা, তবু বলছি, কাউন্টের ব্যবহার হ্যামলেটের পিতার সেই প্রেতাত্মার মতোই মনে হচ্ছে আমার কাছে। ১২ মে। নিজেকে তবে আমার মনে হয় বিদেশি কাউকে দায়িত্ব না দিয়ে যে অঞ্চলে মাল পাঠাবেন সেখানকার কাউকে কাজটা দিলেই ভালো হবে।
আমার নির্দেশ অনুযায়ী চলবে।
টাকা পাবে আপনার কাছে, অথচ নির্দেশ মানবে না, সেটা কোনো কথা হলো নাকি?
সারা জীবন এক দুর্গম পাহাড়ি এলাকায় একাকে জীবনযাপন করে বাইরের পৃথিবীতে মাল পাঠানোর ব্যাপারে উদ্যোগী হচ্ছেন কাউন্ট, ভেবে একটু অবাক লাগলো আমার। আমার উত্তর শুনে খুশি হলেন কাউন্ট, বললেন,
ভালো কথা, আপনি নিরাপদে আমার এখানে এসে পৌঁছেছেন কথা আপনার বাস মিসেস হকিন্সকে নিশ্চয় জানিয়েছেন।
কি করে আর জানাবো, এখানে আসার পর প্রতিটা মুহূর্ত তো এই প্রাসাদেই কাটালাম।
আমার কথায় একটু ছাঁচ টের পেয়ে মাফ চাওয়ার ভঙ্গিতে আমার কাঁধে মৃদু চাপ দিলেন কাউন্ট।
বললেন, ঠিক আছে এখানে লিখে দিন, আরো প্রায় মাস খানেক এখানে থাকছেন আপনি, আগামীকালে চিঠি পাঠাবার ব্যবস্থা করবো আমি।
মাস খানেক?
তাই মিস্টার, অবশ্য আপনার যদি কিছু বলার না থাকে আর থাকলেই বা কি, আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতিনিধি হয়ে এসেছেন আপনি, সেই সুবাদে ইচ্ছে করলে জোর করেও আপনাকে এখানে রেখে দিতে পারি, তাই না?
বুঝলাম, জোর করেও কোনো লাভ নেই, আমি যেতে চাইলেও আমাকে যেতে দেবেন না কাউন্ট। কিন্তু তার মতলবটা কি, আমাকে এখানে বন্দি করে রেখে লাভ কি তার? আমি অসহায় এবং কাউন্টের হাতের মুঠোয়, ব্যাপারটা বুঝতে পেরেই বোধ হয় একটা চাপা উল্লাস ফুটে উঠল তার চোখে মুখে। পকেট থেকে তিনটে সাদা কাগজ আর তিনটে খাম বের করে আমার দিকে এগিয়ে দিলেন কাউন্ট। সুন্দর বিদেশি স্ট্যাম্পে আটা খাম। আমি হাত বাড়িয়ে কাগজ আর খামগুলো নিতেই কাউন্ট বললেন,
চিঠিতে কুশল সংবাদ এবং বৈষয়িক বিষয় ছাড়া আর কিছু লিখবেন না। আপনি নিরাপদে আছেন জেনে খুব খুশি হবেন মিস্টার হকিন্স, না?
কাউন্টের দিকে তাকিয়ে দেখলাম নিঃশব্দ চাপা হাসিতে ভরে গেছে তার মুখ, লাল টুকটুকে ঠোঁটের দু কোণ থেকে তীক্ষ্ণ দাঁত দুটো বেরিয়ে ভয়ঙ্কর কুচ্ছিত করে তুলেছে সে হাসিকে। হাসির সাহায্যে বোধ হয় আমাকে সাবধান করে দিতে চাইছেন কাউন্ট, বলতে চাইছেন সাবধান একটাও আজে বাজে কথা নয়। পরিষ্কার বুঝলাম কোন রকম চালাকি করে লাভ হবে না কিছু। নিনা, তোমাকে এবং মিস্টার হকিন্সকে দুটো চিঠি লিখে চুপ করে বসে থাকলাম, নিজেও কয়েকটা চিঠি লিখলেন কাউন্ট, চুপচাপ বসে তাই দেখলাম। কাউন্টের লেখা শেষ হলে আমার চিঠি দুটো তুলে নিলেন তিনি, তারপর লেখার সাত সরঞ্জাম সহ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বুঝলাম সরঞ্জামগুলো আমার কাছ থেকে সরিয়ে ফেলছেন, টেবিলের ওপর খোলা পড়ে থাকা ওর চিঠিগুলো চট করে চোখ বুলিয়ে নিলাম আমি। চিঠিগুলোর ঠিকানা যথাক্রমে স্যামুয়েল এফ বিলিংটন, 7 নং ক্রিসেন্ট, হুইটবি, হেল লুটনার, ভার্না, কর্স এন্ড কো, লন্ডন, এবং একজন ব্যাংক অধিকর্তা, হেলেন গ্লোবাল স্টক, বুদাপেস্ট। দ্বিতীয় এবং চতুর্থ চিঠির মুখ বন্ধ করা হয়নি, সরে খুলে দেখতে যাব এমন সময় দেখলাম দরজার হাতল ঘুরছে, চট করে আগের জায়গায় ফিরে এসে বসে পড়লাম। নতুন একটা চিঠি হাতে নিয়ে ঘরে এসে ঢুকলেন কাউন্ট, বোধ হয় ও ঘরে বসে লিখে এনেছেন। টেবিল থেকে চিঠি শুদ্ধ খামগুলো তুলে নিয়ে পাকা হাতে সেগুলোতে ডাক টিকিট লাগালেন কাউন্ট। লাগানো শেষ হলে বললেন,
একটা ব্যাপারে আপনাকে কখনো সতর্ক করা হয়নি, আপনাকে অনুরোধ করছি আপনি নিজের ঘর ছাড়া পাশে তার আর কোনো ঘরে রাতের বেলা ঘুমোতে যাবেন না, ঘুম পেলে সোজা নিজের ঘরে চলে আসবেন। বহু সুখ দুঃখের স্মৃতি জড়িত একটা পুরনো প্রাসাদ এটা, নিজের ঘর ছাড়া অন্য কোথাও ঘুমোলে হয়তো ভয়ঙ্কর আর বিশ্রী সব দুঃস্বপ্ন দেখে ভয় পেতে পারে, তাই আপনাকে সতর্ক করে দেয়া।
বলি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। তার হেয়ালিপূর্ণ কথার অর্থ কিছু বুঝতে পারলাম না আমি। এখন যে দুঃস্বপ্নের মধ্যে বাস করছি, প্রাসাদের অন্য কোনো ঘরে কি তার চেয়ে বেশি দুঃস্বপ্ন দেখব? ভয়ঙ্কর দুঃস্বপ্ন, আমার মনে হয় আজে বাজে কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন কাউন্ট। আসলে প্রাসাদের যে কোনো ঘরে নিরাপদে ঘুমোতে পারি আমি, এখন থেকে ঘুমানোর আগে ক্রুশটা যত্ন করে বালিশের নিচে রেখে দেব, এতে বোধ হয় অলৌকিক কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাবো আমি। পড়ার ঘরে একাকি বসে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝরাত হয়ে গেল, শিয়ালার পেঁচার ভৌতিক কর্কশ স্বরে ধ্যান ভাঙল আমার। কাউন্ট চলে গেছেন অনেকক্ষণ, উঠে দাঁড়িয়ে নিজের ঘরে ফিরে এলাম। অখণ্ড নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল শিয়ালার পেঁচার ডাক। ওরা চুপ করে যেতেই দ্বিগুণ নিস্তব্ধ মনে হলো চারদিক। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ কড়াগড়ি করেও ঘুম এলো না। বিরক্ত হয়ে উঠে পড়ে ঘরের বাইরের পাথরের সিঁড়িটার উপরে এসে নামলাম। দক্ষিণ দিকটা স্পষ্ট দেখা যায় এখান থেকে। আবছা আঁধারে দূরের বিস্তৃত পাহাড়গুলোকে রূপকথার দৈত্যের মতো দেখাচ্ছে। ওগুলোর নিজেই গভীর গিরিখাত আরো রহস্যময় করে তুলেছে পাহাড়গুলোকে। দেখতে পেলেই ঝমঝম করে ওঠে গা। ভয়ঙ্কর সব অলৌকিক কল্পনা ভিড় করে আসে মনে। আমার কোন পাপের শাস্তি স্বরূপ ঈশ্বর আমাকে এই ভয়ঙ্কর মৃত্যু পুরীতে এনে ফেলেছেন বুঝতে পারছি না। দূরের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নানান কথা ভাবছি। এমন সময় মেঘের ফাঁক থেকে বেরিয়ে এলো চাঁদ। রূপালী আলোর বন্যায় ভেসে গেল চারদিক। নিমেষের চেহারা বদলে মাথায় রূপোর মুকুট পরে ফেলল দূরের বরফ ছাওয়া পাহাড় চূড়াগুলো। আরো রহস্যময় হয়ে পড়ল ওগুলোর আশেপাশের গভীর গিরিখাত। স্তব্ধ হয়ে প্রকৃতির এই দৃশ্যপট পরিবর্তন দেখছি। হঠাৎ মনে হল নিচের তলায় বাঁ দিকে কাউন্টের ঘরের ঠিক জানলার সামনে কে যেন নড়ছে। চট করে একপাশে সরে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। গলার শূন্য জানালা গলে আস্তে করে বেরিয়ে এলো কাউন্টের মাথাটা। দূর থেকে ওর মুখ দেখা না গেলেও চিনতে পারলাম আমি। অবাক লাগলো, গভীর রাতে এভাবে জানালা দিয়ে বেরিয়ে আসছেন কেন কাউন্ট? কয়েক মুহূর্ত পরেই আমার অবাক ভাবটা গভীর আতঙ্কে পরিণত হল। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল হৃৎপিণ্ডের গতি। জানালা গলে বেরিয়ে এসে 90 ডিগ্রি খাড়া মসৃণ দেয়াল বেয়ে টিকটিকির মতো এদিকেই উঠে আসছেন কাউন্ট। বাতাসে বিশাল বাদুলের টানার মতো উঠছে কালো আল খেলার দুপাশ। ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখছি না তো? জোরে চিমটি কাটলাম গায়ে, ব্যথা লাগলো, হঠাৎ ঘুমোইনি। কাউন্ট কি মানুষ রূপী কোন ভয়ঙ্কর বেগাত্মা? তাই যদি হয় তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়েছি সন্দেহ নেই। আতঙ্কে চিন্তা শক্তি লোপ পাচ্ছে আমার, টের পাচ্ছে চেতনা হারাতে চলেছি। কিন্তু এই সময় তো চেতনা হারালে চলবে না। ভূতিকা
Bram Stoker's Dracula, Episode 3.
কাউন কি মানুষ রূপী কোন ভয়ঙ্কর বেদাত্মা? তাই যদি হয় তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়েছি সন্দেহ নেই। আতঙ্কে চিন্তা শক্তি লোপ পাচ্ছে আমার, টের পাচ্ছে চেতনা হারাতে চলেছি। কিন্তু এ সময় তো চেতনা হামলে চলবে না। 15 মে কিছুটা উঠেই থেমে পড়লেন কাউন্ট। কি মনে করে নেমে যেতে শুরু করলেন নিচের দিকে। সখানে ফুট নেমেই হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন তিনি। কোনো জানালা গোলে বোধ হয় ঢুকে পড়েছেন ভেতরে। ভালো করে দেখার জন্য সামনে ঝুঁকে দাঁড়ালাম, কিন্তু এত দূর থেকে বোঝা গেল না কিছুই। প্রাসাদ ছেড়ে বোধহয় বাইরে কোথাও গেছেন কাউন্ট। প্রাসাদটা ঘুরে দেখার এই সুযোগ। দ্রুত নিজের ঘরে গিয়ে বাতিটা নিয়ে ফিরে এলাম। তারপর খুলে বেড়াতে লাগলাম সিঁড়ি ধরে ধরে। ঢাকা বারান্দা আর ছোট বড় সিঁড়ি বেয়ে অজস্র গলি ঘুপচি পেরিয়ে চললাম, কিন্তু একটা ঘরেও ঢুকতে পারলাম না। সব কটাতে তালা লাগানো। সম্প্রতি তালা লাগানো হয়েছে, একবার পরীক্ষা করেই বুঝতে পারলাম। দু একটা ছোটখাটো কামরা অবশ্য খোলা অবস্থায় পড়ে আছে, কিন্তু তাতে প্রাচীন আমলের জীর্ণ ধুলি ধূসরিত কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। হতাশ না হয়ে খুঁজতেই থাকলাম। শেষ পর্যন্ত প্রধান সিঁড়ি ধরে সবচেয়ে ওপরের তলায় উঠে একটা তালা ছাড়া দরজা খুঁজে পেলাম। প্রথমে ভেবেছিলাম এটাও বন্ধ, কিন্তু দরজার গায়ে চলে একটা ধাক্কা দিতেই বেমক্কাভাবে খুলে গেল দরজার পাল্লা। আসলে এই দরজাটাও তালা দেয়া ছিল, কিন্তু কি করে যেন নষ্ট হয়ে গিয়েছিল প্রাচীন কপচা। আমার ধাক্কায় ভেঙে পড়েছে ওগুলো। চাপ দিয়ে দরজার পাল্লাটা আর একটু ফাঁক করে ভেতরে ঢুকে পড়লাম। প্রাসাদের ডান দিকের একেবারে শেষ প্রান্তে এ ঘরটা। ঘরের বিশাল জানালার সামনে দাঁড়ালে প্রাসাদের দক্ষিণ পশ্চিমে সারি সারি ঘরগুলো স্পষ্ট দেখা যায়। এই ঘরে দাঁড়িয়ে আরো ভালো মতো বুঝতে পারলাম প্রাসাদের অবস্থান। বিশাল একটা পাথরের পাহাড়ের খাঁজ তিন দিক থেকে দুর্ভেদ্য দেয়ালের মতো ঘিরে আছে প্রাসাদটাকে। আর এত উঁচুতে অবস্থিত এটা যে নিচ থেকে প্রাচীন কামানের গোলা বোধ হয় এর ধারে কাছে ঘেঁষতে পারত না, এবং সেভাবেই পরিকল্পনা করা হয়েছে প্রাসাদের অবস্থান। পশ্চিমের বিস্তীর্ণ উপত্যকার ওপারে এখান থেকে অনেক অনেক দূরে ধাপে ধাপে উঠে গেছে খাড়া পাহাড়ের চূড়া। চাঁদনি রাতে প্রকৃতি দেখার জন্যই যেন তৈরি হয়েছে এই ঘরটা। পর্দা শূন্য জানালার কাঁচের শাঁসি ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে উজ্জ্বল চাঁদের আলো। পুরো ধুলোর আস্তরণ কাঁচের শাঁসির স্বচ্ছতাকে ম্লান করে দিয়েছে অনেকখানি। তবু চাঁদের আলোয় আমার হাতের বাতিটাকে হাস্যকর রকম টিমটিমে দেখাচ্ছে। চারদিকে বিরাজ করছে অখণ্ড নীরবতা। একটানাই নিস্তব্ধতা পাগল করে দিতে পারে মানুষকে, তবু এই গা শিরশির করা নীরবতা কাউন্টের উপস্থিতির চাইতে অনেক ভালো মনে হলো আমার কাছে। জানালার পাশে চকচকে কালো রং করা মেহগুনির ছোট্ট একটা টেবিল এবং চেয়ার। ধীর পায়ে এগিয়ে গিয়ে বাতিটা নামিয়ে রাখলাম টেবিলের ওপর। তারপর জানালার এক পাশের শার্সি খুলে দিয়ে বসে পড়লাম টেবিলের পাশের চেয়ারটায়। হঠাৎ কনকনে ঠান্ডা হাওয়া ঝাপটা মেরে নিভিয়ে দিয়ে গেল বাতিটাকে। মনে হলো শরীরের একটা অঙ্গ খসে পড়লো আমার। এই অলৌকিকতার রাতে যেন বাতিটাই একমাত্র ভরসা ছিল। যদিও আলোর কমতি নেই, তবু বাতিটার দিকে চেয়ে মনটাকে সতেজ রাখতে পারছিলাম। অল্পক্ষণে বাতির চিন্তা মুছে গেল মন থেকে। বাইরের অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমি যে চেয়ারে বসে আছি হয়তো সেখানেই বসে সামনে টেবিলে কাগজ পেতে প্রিয়তমের কাছে প্রেমের বার্তা পাঠাতো কোনো সুন্দরী। মিনা, সেই সুন্দরীকে সেদিন খুনাক্ষরেও ভাবতে পেরেছিল এই চেয়ারে বসেই জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা ডায়েরিতে লিখে তার প্রেমিকাকে জানাবার চেষ্টা করবে এক অসহায় অবস্থায় বন্দী হয়ে পড়া প্রেমিক পুরুষ। এখনো সে পাগল হয়ে যায়নি, সেজন্য ঈশ্বরকে অজস্র ধন্যবাদ। শেক্সপিয়ারের হ্যামলেট যেন জীবন্ত হয়ে উঠেছে আমার চোখের সামনে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই হঠাৎ ভীষণ ঘুম পেল আমার। ঘুমে জড়িয়ে আসছে দু চোখ, কিছুতেই খুলে রাখতে পারছি না। এই সময়ে হঠাৎ মনে পড়ে গেল কাউন্টের সতর্কবাণী, কিন্তু পাত্তা দিলাম না। এই পরিবেশে কাউন্টের কোনো কথাই মানতে ইচ্ছে হলো না আমার। ঘুম আসছে, আসুক। কাউন্টের স্মৃতি জড়ানো আমার ঘরের আবছা অন্ধকারে আর ফিরে যাব না আজ। চেয়ারটা ছেড়ে ঘরের এক কোণে জানালার দিকে মুখ করে ফিরে রাখা একটা ইজি চেয়ারে এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ চমকে উঠে চোখ মেলে চাইলাম। অকস্মাৎ কোনো অস্বাভাবিকতা ছাপ ফেলেছে আমার অবচেতন মনে, তাতেই ঘুম ভেঙে গেছে। টের পাচ্ছি এখন আর একা নই আমি। আলো উজ্জ্বল হয়ে ঘরময় ছড়িয়ে পড়েছে চাঁদের আলো। সে আলোয় মেঝেতে বিছানো ধুলোর ওপর আমার পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। ডান পাশে তাকাতেই চোখ পড়ল ওদের ওপর। রাজকীয় পোশাক পরা তিনজন সুন্দরী যুবতী বসে আছে তিনটে চেয়ারে। আমাকে চাইতে দেখেই উঠে দাঁড়ালো তিন সুন্দরী। নাচের ছন্দে অতি ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। এগোতে এগোতেই ফিস ফিস করে কি যেন আলোচনা করছে নিজেদের মধ্যে। তিনজনের মধ্যে দুজনের রং একটু চাপা, কাউন্টের মতোই খাড়া নাক ওদের, রক্তাভ কিন্তু মর্মভেদী তীক্ষ্ণ চোখ, হলুদ জ্যোৎস্নায় ঝকঝক করে চলছে সে চোখ। তৃতীয় জন অপূর্ব সুন্দরী, মাথায় সোনালি চুল, হরিণীর মতো আয়ত চোখ। এই রমণীকে কোথাও দেখেছি বলে মনে হলো আমার, কিন্তু কোথায় তা মনে করতে পারলাম না। হয়তো এই চেহারারই অন্য কোনো মেয়েকেও দেখে থাকতে পারি। আমার আর একটু কাছাকাছি এসে একসাথে ঠিক করে হাসলো তিনজন। জ্যোৎস্নার আলোয় ঝিকমিক করে উঠল ওদের আশ্চর্য সাদা দাঁত, গিলাহিত ছন্দে ক্রমেই এগিয়ে আসছে তিন যুবতী। আবার হাসলো ওরা, ওদের রক্তলাল ঠোঁটে চুমু করবার জন্য ক্রমেই অধীর হয়ে উঠতে লাগলাম। ইচ্ছে করলো আলিঙ্গনে আলিঙ্গনে নিষ্পিষিত করিতে ওদের পেলব কোমল দেহ। মিনা, আমি জানি এসব পড়লে দুঃখ পাবে তুমি, কিন্তু এই নির্মম সত্য এমন ভাবে বলতে না পারলে এখনকার আমার মনের সে অনুভূতি পরিষ্কার ভাবে প্রকাশ পাবে না তোমার কাছে। আবার একসঙ্গে খিলখিল করে হেসে উঠল তিন যুবতী। হাসিটা কেমন যেন নিষ্প্রাণ মনে হলো আমার কাছে। অপূর্ব সুন্দরী ওই যুবতীর হাসির শব্দে মাধুর্যের লেশ মাত্র নেই। যেমনি শুরু হয়েছিল তেমনি আচমকা থেমে গেল ওদের হাসি। অপেক্ষাকৃত অসুন্দরী মেয়ে দুটো তৃতীয় মেয়েটাকে বলল, তুমি আগে যাও, ও তোমারই যোগ্য। গর্বিত ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটি। ওদের কথাবার্তা শুনে ভয়ে আশঙ্কায় কেঁপে উঠল আমার সমস্ত শরীর। ধীরে অতি ধীরে এগিয়ে এসে আমার উপর ঝুঁকি দাঁড়ালো মেয়েটি। কাঁধের কাছে স্পষ্ট অনুভব করলাম আশ্চর্য মিষ্টি উষ্ণ একটা স্পর্শ। উত্তপ্ত হয়ে দ্বিগুণ বেগে বইতে শুরু করলো শরীরের রক্তের স্রোত। চোখ দুটো আধ পচা হয়ে এসেছে, মোহগ্রস্থের মতো চেয়ে থাকলাম তরুণীর দিকে। মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল তরুণী, পেলব দুই বাহু দিয়ে মালার মতো জড়িয়ে ধরল আমার গলা। কিন্তু আমার মনে হলো বিশাল একটা সাপ আমার গলা পেঁচিয়ে ধরে ক্রমশ শ্বাসরুদ্ধ করে মারতে যাচ্ছে আমাকে। তীব্র কামনায় হা হয়ে গেছে মেয়েটার মুখ, টুকটুকে লাল ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ সাদা দাঁত। উজ্জ্বল চাঁদের আলোয় এত কাছ থেকে পরিষ্কার দেখতে পেলাম কাউন্টের মতো ওর ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এসেছে দুটো তীক্ষ্ণ দাঁত। বুঝতে পারছি কিছু একটা করা উচিত, কিন্তু প্রচন্ড অবসাদে চোখের পাতাও নড়াতে পারছি না। স্বপ্নের জগতে বাস করছি যেন আমি। অতি ধীরে মেয়েটার মুখটা নেমে এলো আমার মুখের কাছে, ঠোঁট দুটো আমার দু ঠোঁটের ওপর। এ তো কামনা মত্ত কোনো রূপসীর প্রণয় চুম্বন নয়, মনে হচ্ছে কোনো অজানা দানব দুটো ঠোঁট দিয়ে চেপে থলে ছিঁড়ে নিতে চাইছে আমার ঠোঁট দুটো। কয়েক মুহূর্ত পর ওর ঠোঁট দুটো আমার চিবুক পেয়ে পিছলে নেমে চলল গলার কাছে। আগুনের মতো তপ্ত নিঃশ্বাসে গলার চামড়া ঝোল সে দিতে দিতে আমার রক্তনালী খুঁজতে শুরু করলো মেয়েটার মুখ। একসময় রক্তনালী খুঁজে পেল সে, এক মুহূর্ত দ্বিধা করেই দাঁত বসিয়ে দিতে লাগলো সেখানে। কি ঘটতে চলেছে বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। আমার হাত পা দড়ি দিয়ে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কেউ, এক ভয়ঙ্কর পিশাচিনীর হাতে। আজই কি আমার জীবনের শেষ? আমার শরীরের সব রক্ত শুষে নিয়ে ছিপড়ে বানিয়ে ফেলে রেখে যাবে ওরা। আতঙ্কে দুপটাপ লাফাতে লাফাতে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ডটা। তীক্ষ্ণ দাঁতগুলো আরো আরো বসে যাচ্ছে আমার ঘাড়ের পাশে রক্ত আলিতে। এখনই ফেনকি দিয়ে রক্ত ছুটবে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো ঘরে প্রবেশ করলো কেউ, প্রচন্ড এক দমকা হাওয়া যেন ছাপটা দিয়ে গেল আমার শরীরে। চোখ তুলে চেয়ে দেখলাম সুন্দরী মেয়েটা ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন কাউন্ট, বলিষ্ঠ হাতে রূপসীর গলাটা পেছন থেকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছেন পেছনে। সমস্ত লাবণ্য মুছে গেছে রূপসীর মুখ থেকে, তীব্র আক্রোশে সাপের মতো পিশিস করে ফুসছে সে। রোধে ভয়ঙ্কর হয়ে উঠেছে কাউন্টের চেহারা, দুটো চলন্ত রুগীর মতো লাগছে ওর দুটো চোখ। থমথমে মুখটা দেখে ওকে মানুষ বলে মনে হলো না আমার কাছে, নরক থেকে যেন উঠে এসেছে সাক্ষাৎ শয়তান। কাউন্টের সে চেহারা জীবনে ভুলব না আমি। আমার কাছ থেকে সুন্দরী মেয়েটাকে সরিয়ে নিয়েই ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিলেন কাউন্ট। একটা বাচ্চা যেন ছুঁড়ে ফেলে দিল একটা খেলার পুতুল, তারপর ঘুরে দাঁড়ালেন অন্য মেয়ে দুটোর দিকে। সেদিন অন্ধকার রাতে প্রাসাদে আসার সময় এমনি ভাবেই ঘুরে দাঁড়াতে দেখেছিলাম কচুয়ানকে। ক্রমশ আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে সে কচুয়ান কাউন্ট ছাড়ার কেউ নয়। মেয়ে দুটোর দিকে চেয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন কাউন্ট।
তোকে যা বলেছি ওর কাছে না আসতে, আর কখন আমার আদেশ অমান্য করলে ওই পাহাড়ের চূড়ায় উল্টো করে তাদের ঝুলিয়ে রাখবো।
আমরা তো তোমার শিকারের কোনো ক্ষতি করতে আসিনি, ওর সাথে একটু প্রেম করতে এসেছিলাম।
কাউন্টের কাছে প্রেমের কথা বলছো? প্রেমের কি বোঝে কাউন্ট? জীবনে প্রেম করেছে কখনো?
করিনি, মরে থাকে না তাদের কিছু
থাকে না আবার।
আগে আমার কাছে এসব, তারপর সবাই মিলে যা খুশি করিস।
সে না হয় করব, কিন্তু এখন যে বড্ড খিদে পেয়েছে, খাবার এনেছো কিছু?
একটা পোটলা তুলে মেয়েগুলোর দিকে ছুঁড়ে দিলেন কাউন্ট। সেটা শূন্য থেকে লুফে নিল একটা মেয়ে, সাথে সাথে সেটার ভেতর থেকে একটা মানব শিশুর কান্না ভেসে এলো। ভুল শুনলাম নাকি? এত কাণ্ডের পর পাগল হয়ে গেছি আমি। প্রচন্ড আতঙ্কে অভিভূত হয়ে তাকিয়ে থাকলাম মেয়েগুলোর দিকে। পোটলাটা নিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি লাগিয়েছে ওরা। আবার পোটলার ভেতর থেকে কেঁদে উঠলো বাচ্চাটা। আচ্ছা অবস্থা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু জোর পেলাম না গায়ে। আমার ওঠার আগে পোটলা শুদ্ধ শিশুটাকে নিয়ে জানলা গোলে উধাও হয়ে গেল তিন তাইনি। পলকের জন্য চোখে পড়লো উজ্জ্বল জ্যোৎস্নায় গা ভাসিয়ে উড়ে গেল ওরা আকাশে। ঠিক সেই মুহূর্তে চেতনা হারালাম আমি। চোখ মিলতেই দেখলাম আমার ঘরে বিছানার উপর শুয়ে আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে কাল রাতে যা দেখেছি সব স্বপ্ন, কিছুই সত্যি না। ঠিক এই সময় পরনের জামা কাপড় গুলোর দিকে নজর পড়তেই সন্দেহের নিরসন হলো। এই কাপড় নিয়ে কখনো ঘুমোতে যাই না আমি। হঠাৎ একটা কথা মনে হতেই গলায় হাত দিলাম, দিয়ে স্তব্ধ হয়ে গেলাম। আছে কতটা কাল রাতে দেখা সুন্দরী ডায়েরির তাপের কত, প্রথম থেকে শুরু করে শেষে জ্ঞান হারানো পর্যন্ত কত রাতের সমস্ত ঘটনা মনে পড়ে গেল আমার। আমি জ্ঞান হারাবার পর কাউন্টিয়ে ঘরে বয়ে এনেছেন আমাকে। পকেটে হাত দিয়ে দেখলাম খোয়া যায়নি ডায়েরিটা, অর্থাৎ আমি যে ডায়েরি রাখি এটা এখনো জানেন না কাউন্ট। জানলে নিশ্চয়ই সরিয়ে ফেলতেন ওটা। স্তব্ধ হয়ে বিছানায় বসে বসে ভাবতে লাগলাম কত রাতের অদ্ভুত ঘটনাগুলোর কথা। আচ্ছা রমে, এসবের মানে আমাকে জানতেই হবে, তবে রাতের বেলা নয়, প্রকাশ্য দিবালোকে। বাথরুম সেরে কাপড় বদলে ঘর ছেড়ে বেরিয়ে বললাম। সিঁড়ি বেয়ে ওপরের তলার সেই ঘরে আসতেই দেখলাম দরজা বন্ধ। প্রাণপণ চেষ্টা করেও এক চুল নাড়াতে পারলাম না বন্ধ দরজার পাল্লা। বাইরে থেকে শেকল তোলা হয়নি, তাহলে নিশ্চয়ই ভেতর থেকে বন্ধ করা হয়েছে। গত রাতে ভালো মতোই লক্ষ্য করেছিলাম এই ঘরে এই একটা মাত্র দরজা, তাহলে ভেতর থেকে দরজাটা বন্ধ করার পর কোন পথে বেরোলেন কাউন্ট? সেই তিন ডাইনির মতো জানালা বলে উড়ে গেছেন? ব্যাপারটা যার স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারছি না কিছুতেই। প্রতিজ্ঞা করলাম এই রহস্যের সমাধান করতেই হবে আমাকে। ১৯ মে, পরিষ্কার বুঝতে পারছি ভয়ঙ্কর এক ভাবে জড়িয়ে পড়েছি আমি। গত রাতে আমাকে দিয়ে আরো তিনটে চিঠি লিখিয়েছেন কাউন্ট। প্রথমটায় লিখেছি এখানে কাজ প্রায় শেষ, দিন কয়েকের মধ্যে বাড়ি ফিরছি। দ্বিতীয়টায় আগামীকাল সকালে প্রাসাদ দুর্গ ছেড়ে রওনা হচ্ছি। আর তৃতীয়টায় আমি বিস্ট্রিজে এসে পৌঁছেছি। প্রতিবাদ করতে পারতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউন্টের কথার প্রতিবাদ করা হবে পাগলামিরই নামান্তর। এখন ওর সম্পূর্ণ হাতের মুঠোয় আমি। বিরোধিতা করতে গেলেই রেগে গিয়ে যা খুশি করে বসতে পারেন, একমাত্র উপায় সুযোগের অপেক্ষা করা। অবশ্য সেরকম সুযোগ আর আমার জীবনে আসবে কিনা জানি না। আমার সাথে আর আগের মতো মন খুলে আলাপ করেন না কাউন্ট। গম্ভীর গলায় শুধু আদেশ করেছেন আমাকে, তিনি ধরে নিয়েছেন তার আদেশ মানতে আমি বাধ্য। চিঠি তিনটি লিখে শেষ করার পর ওকে জিজ্ঞেস করেছিলাম,
একই তারিখ দেবো চিঠিগুলোতে?
না, এখানে নিয়মিত আসে না ডাকপিয়ন। তারপরে চিঠিগুলো আমার কাছে থাকলো, সময় বুঝে পরপর পাঠিয়ে দেবো ওগুলো।
মিনিট খানে চুপ করে থেকে আবার বললেন,
প্রথমটায় তারিখ দিন 12 জুন, দ্বিতীয়টায় 19 জুন, আর তৃতীয়টায় 29 জুন।
যাক, তোকে জানলাম আমার হাতে আর কতদিন সময় আছে, অর্থাৎ 29 জুন পর্যন্ত আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন কাউন্ট।
শুনলেন ভূতিকা
ব্রাম স্টোকারস ড্র্যাকুলা
ভূতিকা।
ওয়েলকাম টু ভূত এফএম হরর ক্লাব। আমি রাসেল আছি সাথে, আমার সাথে এই মুহূর্তে রয়েছে সৃষ্টি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম হরর ক্লাবে। আশা করছি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো দলেই আছেন।
খুব ভালো লাগাটা
তারপরে এই গ্রহে কিছু একটা ঘটলো, সব সময় কিছু একটা ঘটছে কিন্তু ঠিক ঘটনা বহুল কোন ঘটনা না আর কি।
মানে একটা ঘটনার জাস্ট প্রবাহ যাচ্ছে, অনেকগুলো ঘটনার প্রবাহ যাচ্ছে, ভয়ের
প্রবাহ
হঠাৎ করে চমকে দিয়ে ভয় দেখানোর কোনো ব্যাপার নেই।
হ্যাঁ হ্যাঁ, সেটা হঠাৎ করে চমকে দেওয়া এই এই কথাই শুনছিলাম যে হঠাৎ করে চমকে ওঠার মতন বা হঠাৎ করে কোনো টুইস্ট নাই আর কি। কিন্তু তারপরে এই যে চিঠি লেখা এবং দিন গোড়া মৃত্যুর দিন গোড়া সবকিছু মিলে আমাদের পুরো জিনিসটার মধ্যে চাপা একটা আতঙ্ক আছে, যে কাজ করে ঘটবে কি যখন ঘটবে এরকম একটা ব্যাপার আছে। তো আমার সবাই এনজয় করেছেন এবং তার আগে হুমায়ুন আহমেদের যে গল্পটা সেটা আপনারা উপন্যাস এটা উপন্যাস থেকে নিয়ে রাইট।
হ্যাঁ, তার ভয়ের গল্পের একটা সংকলন
রাইট। কালকে তো মানে কালকে মানে কি আজকে রাত একটা অনুষ্ঠান নিয়ে যে আসেন ফুটাস্তান, খুবই একটা ডিফিকাল্ট টাইম, বাংলাদেশের খেলা চলবে এবং সেই মুহূর্তে দুটো কোনো শুনবো আমরা একসঙ্গে দুটো কাজ কালকে করবো আমরা। আমাদের কালকে যে বিপ্লবের সমস্ত উপস্থিত আছেন তারাও মানে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসবেন, তাদের মধ্যে নতুন অতিথি আছেন, আগে একবার দুবার এসেছেন এরকম অতিথিও আছেন এবং সেই সাথে কিছু আমরা আপনাদের পাঠানো যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনার মধ্যে মেইল পড়ার জন্য অথবা মেইলে পড়ার জন্য যার ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে আছে, আমি জানি না কথা করতে পারবো। অডিও ক্লিপ বেশ কিছু মাসুম ভাইয়ের কাছে আছে যেগুলো আমি তাকে দিয়ে দিচ্ছি এবং রেডি করছি। এই সব কিছু মিলিয়ে কালকের ফুটাশন আশা করছি অনেক জমজমাট হবে। আমি আশা করবো যে কালকে যে যেখানেই ফুটাশন সাথে থাকবে একদমই করবেন না। অলরাউন্ড ফুটাশন আমার কাছে মনে হয় যে আমরা কিছু এখন কমেন্ট পড়ি, যে সমস্ত কমেন্টগুলো আপনারা পাঠাচ্ছেন সেই সময় চলতে চলতে অনেকগুলো কমেন্ট আসছিল। তো নেক্সট কেজি একটা কমেন্ট করে শুরু করি। মিনারুল হাসান আমাদের সাথে, আমি ড্রাকুলার এই কমেন্ট ভালো লেগেছে, বেশ ভয় ছিল কারণ ড্রাকুলার তারা রাজ হওয়ার ক্লাবের বেশ কয়েকটা ট্রিপ ছিল লাস্ট ফিউ মান্থে, সে ট্রিপ গুলা বিভিন্ন জায়গার বিভিন্ন অন্তরে হাউস গুলো পরিচিত এরকম বেশ কয়েকটা জায়গায় তারা ঘুরে এসেছে। ভৌতিক কোনো কিছুর খবর পায় মানে দেখতে পারেনি কিন্তু বেশ মজার কিছু ট্রিপ তাদের ছিল, সেই ট্রিপ গুলো নিয়ে আমি কিছু এক্সপিরিয়েন্স হৃদয় খান হৃদয় নোয়াখালী ভাই সুলতান কলোনি থেকে আছেন এবং আমি জানি রাসেল ভাই নিজেও হৃদয় খান হৃদয় শুভাকাঙ্ক্ষী।
অবশ্যই অবশ্যই,
সজীব ইসলাম আছে আমাদের সাথে, গান পাঠাচ্ছে না হৃদয় খান, হ্যাঁ গান পাঠাচ্ছে না, মাঝখানে বসে কিছু গান পাঠিয়েছে, তা সুফি ওয়াসে আছেন আমাদের সাথে, অল্প অল্প ভয় লাগছে, অল্প 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 চমৎকার, কিন্তু আমি খুব ভালো লাগছে এটা জেনে যে ড্রাকুলা যে সিরিজটা সেই সিরিজটা আমরা যখন যখন আমরা ঠিক করেছিলাম যে আমরা ড্রাকুলা সিরিজটা করব তখন সৃষ্টি যখন বললো তখনই আমার কাছে মনে হয়েছিল যে এটার মধ্যে অনেক অনেক ভালো ব্যাপার আছে। তো সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি এবং আপনার যে কথায় সেটা আরো প্রমাণিত হচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে আপনাদের সবার ভালো লাগছে। তো এটা তো চলতেই থাকবে তাই না সৃষ্টি? আমাদের বেশ কিছু প্ল্যান আছে, সেই প্ল্যান গুলো আমরা এক্সিকিউট করার চেষ্টা করবো।
এই ড্রাকুলা সিরিজের একজন লিখেছিলেন যে কয়টা এপিসোড হবে,
মোটামুটি বোধহয় 7টা বা 8টা এপিসোড হবে প্রায় প্রথমে বা এবং নেক্সট আরো বেশ অনেকগুলো সিরিজ কিন্তু আসবে এবং এক গল্পের যে ভূতিকা মানে একটা ভূতিকা একদিন একটাই গল্প সেই গল্পগুলোও আসবে সব মিলে সামনের দিনের ভূতিকা গুলোতে আরো অনেক ডিফারেন্স থাকবে, ভ্যারাইটিস থাকবে, অনেক কিছু থাকবে। বাহ চমৎকার। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিই সৃষ্টি তাহলে এবং কমেন্ট তো আমরা বেশ কিছু পড়লাম, তো যেতে যেতে কোন গানটা তোমার জন্য প্লে করতে পারি তুমি বলো। আসলে আজকে কেমন যেন সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফের কথাগুলো মনে পড়ছে।
আচ্ছা,
তো সেরকম ব্ল্যাকের একদম শুরুর দিকে একটা গান খুব আমার খুব পছন্দ ছিল, অনেকের খুব পপুলার, তুমি কি সারা দেবে,
তুমি কি সারা দেবে,
তুমি কি সারা দেবে আমরা প্লে করতে পারি। এখন কথা হবে আবারও ভূত এফএমে এবং আশা করছি যে কালকে ভূত এফএমে ঠিক ঠিক সবাই হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুড থাকুন। আমি চলে যাচ্ছি বাট সৃষ্টি থাকছে আপনাদের সাথে। Stay tuned for your Fruit Data Fam and your Fruit Data.
With more fun and fear.
ভূতরাজ মহাকাব্য শুনছেন? সৃষ্টি আছে আপনার সাথে একটু আগে রসন্দে ছিলেন আমাদের সাথে, এখন নেই, এখন আমার সাথে আছে সম্রাজ হরক্লাব। সম্রাজ হরক্লাব কেমন লাগছে এখন পর্যন্ত?
অনেক ভালো লাগছে ভাই।
আচ্ছা তো তৌসিফ, যেটা হচ্ছিল লাস্ট ওভারে কথা হচ্ছিল যে হরক্লাবের আজ হরক্লাব অনেক অ্যাক্টিভ জানি, এবং আজ হরক্লাবের যে মেম্বার আছে তারা বেশ ইউনাইটেড, একসাথে বেশ আড্ডা টাড্ডা দেওয়া হয় না?
জি সবাই মিলে আড্ডা দেওয়া হয়।
মানে নর্মালি আড্ডা গুলো কোথায় দেওয়া হয়?
নর্মালি আড্ডা দেওয়া আমাদের নির্দিষ্ট কোনো প্লেস নাই, কিন্তু সবাই মিলে আড্ডা দিই, যেমন এখন বেশি আড্ডা দেওয়া হয় হলো উমর প্লাজায়।
উমর প্লাজায়, আচ্ছা, এই শহরে
জনপ্রিয় একটি জায়গা।
আচ্ছা শহরে?
শহরে।
আচ্ছা তো এই মুহূর্তে ক্লাবের মেম্বার কি রকম?
ক্লাবের মেম্বার এই মুহূর্তে বেশ অনেকজনই হয়েছে, আমাদের নিউ যারা মেম্বার আছে তাদের জন্য আমরা আবার গেঞ্জি বানানোর উদ্যোগ নিয়েছি, মানে যারা আগে ছিল না এখন নিউ যারা এসেছে ওদের জন্য।
নেক্সট
পরিকল্পনা হলো আমরা সবাই মিলে বলতে পারেন, কারণ দা নান নিয়ে যে একটা মানে হাইপ তৈরি হয়েছে, মানে অনেক ভয়ঙ্কর মুভি,
এই
জন্য সবাই ভাবলাম যে একা একা দেখলে যদি কেউ যদি হাসতেল করে সবাই একসাথে দেখবো।
ওকে ঠিক আছে, তো দেখে অবশ্যই রিভিউটা আমাদের জানাবেন, এবং সেই অনুযায়ী যারা দেখেননি তারা দেখবেন, যদি ভালো রিভিউ হয়ে যায় তবে অন্তত আমি আর কি রিভিউ দেখে তারপর দেখার চেষ্টা করবো। না এমনি রিসেন্টলি কিন্তু আলফ্রেড হিচককের একটা মুভি দেখছিলাম, আজকে হরক্লাব শুরু হওয়ার আগে দেখে শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, খুব সুন্দর একটা সিনেমা, দ্য বার্ডস। এবং ঘটনাটা খুব মজার একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা, মানে একদল পাখি, মানে পাখি কীভাবে আক্রমণ করে মানুষের জীবন মানে একেবারে আতঙ্কিত করে ফেলতে পারে। তবে আরো অনেক কিছু আছে, আমি মুভিটা একদম মাঝে মাঝে পর্যায়ে আছি, তো এখন পর্যন্ত মুভিটা দেখে খুব ভালো লেগেছে, যেহেতু শো শুরু হয়ে গেছে শেষ করতে পারি, আজকে শো শেষ করে শেষ করবো মুভিটা। আর যারা দেখেননি আলফ্রেড হিচককের মুভি দেখতে পারেন, খুবই অদ্ভুত একজন ডিরেক্টর। কয়েকটা মেসেজ একটু করে নিচ্ছি, আর কবি বিশ্বাস আছেন আমাদের সাথে, যে আপনারা কবে কবে থাকেন, আমরা বৃহস্পতিবার থাকি দূরের হওয়ার ক্লাবে, এবং শুক্রবার 11:59 সবাই জানেন দূরের ফোন। রাসেল রাতুল আছেন আমাদের সাথে, অসম ছিল ড্রাকুলা, শুধু কৌতূহল বাড়াচ্ছে শেষটা শোনার জন্য। ওকে এইরকম প্রশ্ন উত্তরের জায়গাটা আসলে শিল্পতে এরকম হওয়ার ক্লাব না, আগে বলেছে যে ভূতের বিশেষ ছড়ানোর জন্য প্রত্যেকম হওয়ার ক্লাব না, ভয় ভয়ের যে এন্টারটেনমেন্টটা সেটাই আসলে আমরা প্রত্যেকম হওয়ার ক্লাবে চর্চা করে থাকি, মানে চর্চা না, এই যে ভয়ের এন্টারটেনমেন্টের যে জায়গাগুলো আছে সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করি। তো আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কাছে প্রশ্ন উত্তর চান তবে আমার উত্তর অবশ্যই নো, কেন ভূত বিশ্বাস করবো, তবে ভয় তো অবশ্যই আছে মানুষের, মানে চির আদিম একটা প্রবৃত্তি হচ্ছে ভয়, তো ভয়ে দুঃখ হাসি সবকিছু তো মানুষের যে চিরায়ত প্রবৃত্তির ভিতরে পড়ে, তো সেইগুলো থেকেই তো এন্টারটেনমেন্টও সৃষ্টি হয়েছে, হাসি থেকে তো কমেডি আছে, কান্না থেকে তো ট্র্যাজেডি আছে, তো ভয় থেকে হরর বা হরর ভয় এগুলো এন্টারটেনমেন্টের একটা একটা ফর্ম, সেই ফর্মটা আমরা নিয়ে আসছি, নিয়ে আসছি বলতে সেই ফর্ম বহু আগে থেকেই আছে, সেই ফর্মের যে এন্টারটেইনিং যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে ধরে করতে এখন হরর ক্লাবে, এর থেকে সহজভাবে বা এর থেকে মানে ডিটেলসে আসলে বলা যায় কিভাবে আমি জানি না, চোরাবেলা আছেন আমাদের সাথে, বুঝলেন আই লাভ ভূত এফ এম, আমাদের হাসান আছেন আমাদের সাথে, সঙ্গগুলোর সাথে গল্পগুলো অস্থির লাগছে, অবুজ মন, শাহিন আলম আছেন শুনতে বেশ ভালো লাগছে, মামুন রহমান আছেন আমাদের সাথে, আসিফুর রহমান, আরও আছেন আরমান, মাহমুদুল সহ আর অনেকে, আরও অনেকে। আমরা আরও একটা গল্প তো অবশ্যই শুনবো, ভূত এফ এম হরর ক্লাব, ভূত এফ এম এর যে পুরোনো স্টোরি ঘটনাগুলো আছে যেগুলো থেকে বই করা হয়েছে সেখান থেকে একটা ঘটনা স্টোরি আকারে আমরা শুনবো। তবে তার আগে তৌসিফের সাথে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে তৌসিফ শুনেছিলাম যে রাজ হরর ক্লাব থেকে বেশ কিছু
জায়গায় আমরা বেশ সময় যাই,
যেগুলো হন্ড্রেড প্লেস নামে অনেক
পরিচিত, আমরা গেছি হলো নাটোর এবং পাকশি।
আচ্ছা
নাটোরে আমরা গেছিলাম রাজবাড়ি, আর হলো পার্কশিপে আমরা হন্টেড হাউসের জন্য যাইনি, জাস্ট ঘুরতে গেছিলাম। কিন্তু ওখানে যে একটা হন্টেড হাউস এর আমরা খোঁজ পাই, তো সেটি ছিল মেস। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ওখানকার মোটামুটি তার বাসা ওখানে, তো সে আমাদেরকে বলে যে ওই বাড়িটা নাকি এক মাস টেকেনি, মানে টেকেনি বলতে
বাড়িতে মানুষ এক মাস টেকেনি
না, ওখানে একটা মেস করে যার মেস ছিল ওটা, তো ওখানে মেসটা এক মাস পর্যন্ত যায়নি এবং অনেক দিন পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল ওখানে পরিত্যক্ত এলাকা সেটি। তো ওইখানে আমাদের ঢোকা হয়নি, আমাদের আরেকটা প্ল্যান আছে যাওয়ার।
বাঙালি আন্তরিক হবে অতিথি পেলে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।
কারোর কাছে যখন বলি যে একটা স্টোরি বলেন আপনাদের এই এলাকা সম্পর্কে, কেউ বলেন না, মানে কেউ মানে সবাই ভালো মানে নাই যে হ্যাঁ আমার কাছে একটি স্টোরি আছে, মানে যতজনকে আমরা মানে বলি যে একটি স্টোরি বলেন, কেউ বলেন না যে ধুরুই কি বলছো এসব, কিন্তু সুন্দর হবে স্টোরিটা বলে,
মানুষজন কি বিশ্বাস করে,
মানুষজন
কি জানে যে এগুলো আসলে অনেক বছর ধরে শোনা একটা গল্প।
হ্যাঁ, এটা অনেক বছর মানে বলতে গেলে এটা বইয়ে যেরকম থাকে না যে হলো পুরীর কাহিনী এরকম টাইপের, বিশ্বাসযোগ্য না কিন্তু
শুনতে খারাপ লাগে না, রূপকথা উপকথা বা এই ধরনের যে মানে যে কথা মালার খেলা এবং সে কথা মালার যে গল্পগুলো গল্পগুলো কিন্তু আসলে খুব শুনতে খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, আরো অনেক কথা হবে রাজহরগড় থেকে এত দূর কষ্ট করে আসার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আশা করি খুব রিসেন্টলি আবারও আরো অনেকবারই রাজহর ক্লাবের সাথে আবারও দেখা হবে স্টুডিওতে, এবং রাজহর ক্লাব এই যে স্টোরিগুলো যে ঘটনাগুলো শোনা হয়েছে এই নাটোরে কিংবা পাখিতে গিয়ে সে ঘটনাগুলো গল্পগুলো আমাদের কাছে নিয়ে এলে চলে আসবে, অবশ্যই সে গল্পগুলো আমরা আপনাদের শোনাবো। এবং আপনার হরর ক্লাব নিয়ে আপনার আশেপাশে এরকম যে কোনো জায়গা নিয়ে যে প্লেস নিয়ে যে গল্পটা প্রচলিত আছে সেই গল্পটা আমাদেরকে লিখে পাঠান। আমরা জানি যে সেই গল্পগুলো লোকমুখে প্রচারিত বা এইভাবেই আসলে উঠে আসে বা যে কোনো কারণে উঠে আসুক না কেন সৃষ্টি হয়েছে সেই গল্পটা, আর সেই গল্পটার সেই এন্টারটেইনমেন্টটা সেটা সবাই যেন সেই চেষ্টাটাই গলায় বুঝতে পারে ভালো করে। আর আমরা এখন যাবো কোনো ব্রেকে যাবো না, এখন আমরা সরাসরি চলে যাবো ভূত ফ্রেমে প্রচারিত একটা ঘটনা, সেই ঘটনা থেকে সৃষ্টি হওয়া একটা ভৌতিক গল্পে। তারপর একটা ব্রেকের পর ফিরে আসবো আমরা, এবং আমাদের স্টোরি অফ দ্য উইকও আছে এখনো, আরো পরপর বেশ কয়েকটা জিনিস শুনবো একটা স্টোরি ঘটনার স্টোরি এবং আরেকটা ফুটেফামের পাঠানো অডিও ক্লিপ থেকে যেটা ফুটেফামে বাজানো হবে না সেই এরকম আরো একটা অদ্ভুত ঘটনা, তারপর দুটি এরকম ঘটনা এবং গল্প শুনতে শুনতে বাংলা গান শুনে ফিরে আসবো। আচ্ছা, শুধু পুরোটা সময় শুধু থাকবেন রেডিও ফুর্তি, এই রেডিও এফএম লু ফুর্তি। আমি সোফিয়া, থাকি আমেরিকাতে। 2015 সালের জানুয়ারি মাস, আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করি। সবকিছু মোটামুটি ঠিকই চলছিল, শুধু একটা জিনিস বাদে, আমার ওখানে কারোর সাথে বন্ধুত্ব করতে বেশ কষ্ট হচ্ছিল, একা একাই আমার সময় কাটতো বেশি। একদিন ক্লাসে এসে হঠাৎ চোখে পড়লো যে পেছনের দিকের বেঞ্চে একজন বসে আছে একা। আমার কি মনে হলো কে জানে, ঠিক করলাম ওর পাশে গিয়ে বসব। তারপর আরেকটা কাজ করলাম যেটা আমি কখনো করি না, নিজে থেকে ওর সাথে কথা বলা শুরু করলাম। ছেলেটা আমেরিকান, ওর নাম ক্যাভিন, সে খুব সাধারণ একজন মানুষ, তার ব্যাপারে রহস্যময় তেমন কিছুই ছিল না। 21 বছর বয়সী ছেলেরা সাধারণত যেমন হয় তেমনি ছিল। কথা বলতে বলতে ওর সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠল। আমাদের ছোট একটা গ্রুপও ছিল, পাঁচজন ছিলাম আমরা, সবাই একে অপরের অনেক ঘনিষ্ঠ ছিলাম। কিন্তু কেভিনের ব্যাপারে আমরা কেউই কিছু জানতাম না। ও নিজে থেকেও নিজের পরিবার বা তারা কোথায় থাকে কি করে এসব নিয়ে কিছু বলতো না। আমরা শুধু জানতাম যে কেভিন কানেকটিকাট থেকে এসেছে, নিউ ইয়র্ক শহরের বাইরে একটা অঞ্চল থেকে। ওর বাড়ি বর্তমানে নিউ ইয়র্কের ট্রাইবেকা এলাকাতে। ট্রাইবেকা
এই এলাকাটার বেশি সুনাম নেই, বেশ কয়েকটা জায়গা আছে যেখানে অনেক ক্রাইম হয়। একবার আমি আমাদের গ্রুপের আরেক বান্ধবী কেলা আর সাবরিনা মিলে ঠিক করলাম আমরা ট্রাইবেকাতে খেতে যাব। আমি সাবরিনাকে ভালো করে চিনতাম না, কিন্তু আমরা তিনজনই ছিলাম নিউ ইয়র্ক শহরে নতুন, ট্রাইবেকা আমরা ভালো করে চিনতামও না। হাঁটতে হাঁটতে দেখা গেল আমরা ট্রাইবেকার সেই বিপজ্জনক জায়গাগুলোর একটাই চলে এসেছি। তখন রাতও হয়ে গিয়েছিল অনেক, প্রায় 2টা বাজে। আমি বেশ ভয় পেতে শুরু করেছিলাম, এদিকে স্ট্রিট লাইট সবগুলো কাজও করছিল না, জায়গায় জায়গায় অন্ধকার হয়েছিল আর আশেপাশে ছিল সব সরু গলি। আমি ফোন বের করে গুগল ম্যাপস দেখতে শুরু করলাম কাছাকাছি কোনো সাবওয়ে স্টেশন আছে কিনা, কোনোটাই খুব কাছে ছিল না। আমরা বেশ কিছুক্ষণ খুঁজলাম, খোঁজার পর যখন ফোন থেকে মুখ তুললাম তখন আমাদের জন্য একটা ভাগ্য অপেক্ষা করছিল, সাবরিনাকে কোথাও দেখা যাচ্ছে না। আমরা এদিক ওদিক তাকালাম, মাঝারি স্বরে ওর নাম ধরে ডাকলাম, কিন্তু সাবরিনার কোনো পাত্তা নেই। তখনও ভূত প্রেত এসবের কথা আমাদের মাথায় আসেনি, ভয় হচ্ছিল সাবরিনাকে কেউ কিডন্যাপ করলো না তো। আশেপাশে হাঁটতে হাঁটতে আমরা সাবরিনাকে খুঁজতে লাগলাম, কোথাও ওর কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা খুব চাপা গুলির ভেতরে আমাদের চোখ পড়ল, দেখলাম সেখানে একজন মানুষের মতো কাউকে দেখা যাচ্ছে। দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হলো সে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। এটাই কি সাবরিনা? আমি কেলাকে ইশারা করে দেখালাম, ও একমত হলো আমার সাথে। আমরা আস্তে আস্তে গলির দিকে এগোতে শুরু করলাম, কাছে এসে দেখলাম এটা আসলে সাবরিনা। ও এমন বিভোর হয়ে তাকিয়ে আছে যে আমাদের খেয়ালই করেনি। ওর খুব কাছে দাঁড়িয়ে ডাকতে যাব এমন সময় সাবরিনা যে জিনিসটা দেখছিল সেদিকে আমাদের চোখ পড়ল। কেলা আমার পিছনে দাঁড়িয়েছিল, সেও দেখল। আমার মুখ খুলে গেল চিৎকার করার জন্য, কিন্তু গলা দিয়ে শব্দ বের হওয়ার আগেই কেলা আমার মুখ চেপে ধরল। যদি আমরা এখানে আছি টের পেয়ে যাই তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল একটা কভেন, ডাইনি বা শয়তানের পূজারীদের দলকে কভেন বলা হয়। যে কভেনটা আমাদের সামনে ছিল সেটার সব সদস্য আলখেল্লা পড়েছিল, গোল হয়ে দাঁড়িয়েছিল ওরা, মাঝখানে ছিল একজন নগ্ন মেয়ে, একটু পাশে আগুন জ্বলছিল আর আলখেল্লা পরা মানুষগুলো মেয়েটার শরীর কেটে রক্ত বের করে সে আগুনে ঢালছিল। আমি আগে পড়েছিলাম যে কোনো কফেনে যোগ দিতে চাইলে কিছু রিচুয়াল করতে হয়, এটা ছিল তাদের মধ্যে একটা। আমার আতঙ্ক এক লাফে আরো কয়েকগুণ বেড়ে গেল যখন খেয়াল করলাম যে আলখেল্লা পরা আকৃতিগুলোর মধ্যে একজন আছে যে অস্বাভাবিক রকম লম্বা। তার চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হাত দেখা যাচ্ছিল, আর হাতগুলো মানুষের হাত ছিল না। আমি আর দাঁড়ালাম না, সাবরিনার হাত ধরে এক টান দিলাম, তারপর ছুটতে শুরু করলাম। কেলাও আমাদের সাথে ছুটতে লাগলো, কিন্তু সাবরিনাকে কেমন যেন লাগছিল, কিছু একটা যেন বদলে গিয়েছিল ওর ভেতরে, অনেক অন্য মনস্ক লাগছিল, যেন স্বপ্নের মধ্যে আছে। ওকে রীতিমতো টেনে নিয়ে যেতে হচ্ছিল আমাদের সাথে। মেইন রোডে এসে কিছু মানুষ দেখার আগ পর্যন্ত আমরা ছুটতে লাগলাম। সেদিন আমরা বেঁচে ফিরে এলাম, পথে সাবরিনাকে যেসব প্রশ্ন করেছিলাম তার কোনোটারই উত্তর ও দেয়নি, মনে হচ্ছিল অন্য কোনো জগতে আছে। তারপর এক সপ্তাহ ধরে সাবরিনাকে ক্লাস করতে দেখলাম না। কেলা আর আমি দুজনে চিন্তিত ছিলাম ওকে নিয়ে, কেলা ওর ফোন নাম্বার জানত, টেক্সটও পাঠিয়েছিল, কিন্তু সাবরিনা জবাব দিল না। কেলা ঠিক করলো যে সাবরিনার বাসায় যাবে, ও আমাকে সাথে নিয়ে যেতে চাইল কিন্তু আমি মানা করে দিলাম। সে রাতে আমার দরজায় দড়ম দড়ম করে ধাক্কা পড়ল, আমি চমকে দরজা খুললাম, খুলে দেখি কেলা। আমাকে দেখার সাথে সাথে কেলা কাঁপতে শুরু করলো, আমি তো হতভম্ব হয়ে পড়লাম, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ওকে ভেতরে এনে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কাঁপতে কাঁপতে কেলা বলল যে সাবরিনার অবস্থা ভালো নয়, ওর উপর কিছু একটা ভর করেছে, যখন কথা বলছে তখন বিভিন্ন রকম কণ্ঠস্বর শোনা যাচ্ছে। শুধু তাই নয়, সাবরিনা আমাকে আর কেলাকে থ্রেট করেছে, বলেছে যদি আমাদেরকে আর একবার দেখে তাহলে মেরে ফেলবে। সে রাতে আমি ঘুমোতে পারলাম না। যখনই আমার চোখ লেগে এলো প্রতিবার মনে মনে ভেসে উঠল সাবিনার চেহারা। কল্পনা করলাম রাগে বেঁকে বিপর্য হয়ে গেছে সে চেহারা, দাঁত পেরিয়ে এসেছে, ঠোঁট কুঁচকে গেছে। আমি সারা জীবন এসবের গল্প শুনেছি, কিন্তু কখনো আমার সামনে এগুলো ঘটবে আমি তা কল্পনাও করতে পারিনি। আমার কৌতূহল কিছুতেই দমিয়ে রাখতে পারলাম না। ঠিক করলাম সাবিনার বাসায় যাব, সাথে কেলাকেও নিয়ে গেলাম। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। বাসায় ঢুকতেই প্রথমে দুজন পাদ্রি আমাদের ঠেকালেন, তাদের চেহারা গম্ভীর। সাবিনার মা ছিলেন পাশেই, তিনি শক্ত করে কাঁদছিলেন, খুবই অসহায় লাগছিল তাকে দেখতে। পাত্রীরা আমাদের সাবধান করলেন সাবিনার অবস্থা খুব খারাপ, চিৎকার করছে আর ভায়োলেন্ট হয়ে গেছে, আমরা ঠুকলে আমাদের সাথেও খারাপ কিছু করার চেষ্টা করতে পারে। আমরা সাবধান বাণী উপেক্ষা করে সাবিনার ঘরে গেলাম। ঢোকার সাথে সাথে আমাদের একটা অদ্ভুত অনুভূতি হল, যেন আমরা বাদে ওই ঘরে অন্য কেউ আছে, অন্ধকার অশুভ কোন একটা অস্তিত্ব। আমার ভীষণ অস্বস্তি লাগছিল, সাবিনা কোনো উন্মত্ত পশুর মতো আচরণ করছিল, আলমারির উপর উপু হয়ে বসেছিল, ওর চেহারা দেখে চেনাই যাচ্ছিল না, সারা মুখে আঁচড়ের দাগ ক্ষত বিক্ষত হয়ে আছে, চুল এলোমেলো হয়ে আছে, বার বার একা একা পাগলের মতো হাসছিল। দৃষ্টি দেখে মনে হচ্ছিল সাবিনার চোখ দিয়ে অপরিচিত কেউ তাকিয়ে আছে। সবচেয়ে বেশি ভয় পেলাম যখন সে দৃষ্টি আমার দিকে ফেলে বলল, এসেছিস, তোরা এসেছিস, আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম, সবার আগে তুই শেষ হবি। ওর দৃষ্টি ফিরল কেহলার দিকে, তারপর তোরে বান্ধবী। আমি ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে, কান্নায় ভেঙে পড়লাম। আর সেটা দেখে ওখানের সবাই বুঝতে পারল সাবিনার এই অবস্থার সাথে আমাদের কোনো একটা সম্পর্ক আছে। ওরা আমাদের জিজ্ঞেস করলো কি ব্যাপার, আমরা সবকিছু খুলে বললাম। পাত্রীদের ধারণা হলো ওই কজনের কেউ সাবিনাকে দেখে ফেলেছিল, ওরা অশুভ কোনো শক্তি চালান করেছে সাবিনার ভেতরে। পাত্রী আমাদের কিছুটা হোলি ওয়াটার দিলেন, যে পানির ওপর প্রার্থনা করে সেটাকে আশীর্বাদ দেওয়া হয়েছে। তারপর পরামর্শ দিলেন আমরা যেন আমাদের পরিবারের সাথে কথা বলি এ ব্যাপারে, আর যেন পবিত্র কারো কাছ থেকে সাহায্য নেই। তারপর বেশ অনেকগুলো দিন কেটে গেল, আমার সাথে কোনো ঝামেলা হলো না, কিন্তু কেলার সাথে হলো। কেলা বলল যে ও প্রায় সাবিনাকে দেখতে পায় রাতের বেলা, সকালে উঠে দেখে ওর শরীরে আঁচড়ের দাগ, দাগগুলো যে কিভাবে এসেছে তা কেলা জানে না। শেষ পর্যন্ত ও আর থাকতে না পেরে এক পাত্রীর সাথে কথা বলল, সে পাত্রী এক্সরসিজম করার পর কেলা কিছুটা সুস্থ হয়। দুই মাস পরে সাবিনার মায়ের সাথে আমরা যোগাযোগ করলাম, তিনি শুধু বললেন যে সাবিনা অনেক বদলে গেছে, ওর উপর এক্সরসিজম করা হয়েছে কিন্তু পুরোপুরি ঠিক করা যায়নি। সাবিনাকে নিয়ে ওর পরিবার ইকুয়েডরে ফিরে গেছে, আমেরিকাতে আসার আগে তারা সেখানেই ছিল। পুরো ঘটনাটা আমাকে আর কেলাকে ভীষণ নাড়া দিয়েছিল, আমরা এক পর্যায়ে এসে আর থাকতে পারিনি, আমাদের বন্ধুদের গ্রুপে এই গল্পটা শেয়ার করেছিলাম। আর গল্পটা শোনার পর কেভিন নিজের জীবনের ঘটনা বলতে শুরু করল, আমার নিউ ইয়র্কে আসার কোনো ইচ্ছে ছিল না, আমার পুরো পরিবার তো কানেক্টিকাটে থাকত, কিন্তু ওরা জোর করেই আমাকে পাঠিয়েছে। কানেক্টিকাটের ইতিহাস জানো, পুরো শহরটা একসময় যুদ্ধক্ষেত্র ছিল, শহরের নিচে কবরতে আছে হাজার হাজার মানুষের লাশ, এই শহরে অনেক ভুতুড়ে জায়গা আছে। কিন্তু এসব নিয়ে আমি আগে মাথা ঘামাতাম না, আমার জীবন অনেক সিম্পল ছিল। ঝামেলা শুরু হলো যখন আমার দাদির বাসায় উঠলাম। আমি আর আমার বোন অদ্ভুত জিনিস দেখেছিলাম, ব্যাখ্যা নেই এমন অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। আমার 14 বছর বয়সী ছোট বোন একা একা নিজের সাথে কথা বলতে শুরু করলো। এক রাতে দেখি ও নিজে হেঁটে হেঁটে বাসার বাইরের জঙ্গলের দিকে যাচ্ছে, নিজেকে আঁচড় দেওয়া শুরু করেছিল, হাতের চামড়ায় গভীর দাগ হয়ে পড়েছে। তো ঘরে সারাদিন একা বসে কি যেন বিড়বিড় করত, আমরা এসব দেখে ভয় পেয়ে যাই, ওকে সারাক্ষণ আমরা চোখে চোখে রাখতাম। একদিন এক মুহূর্তের জন্য ও দৃষ্টির আড়াল হলো, আর শুরু হলো বিপদ। কোথাও খুঁজে পাচ্ছিলাম না ওকে, জঙ্গলের আশেপাশেও খুঁজছিলাম কিন্তু আমার বোনের কোনো পাত্তা নেই। পুরো বাসা খুঁজে শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম বেসমেন্টের দরজা খোলা। আমি তাড়াতাড়ি বেসমেন্টে গেলাম, যাবার সাথে সাথে আমার খুব খারাপ একটা অনুভূতি হলো। ওখানে অন্য কিছু একটার অস্তিত্ব টের পাচ্ছিলাম, আর একটা কটু গন্ধ আসছিল। গন্ধটা যে কোথা থেকে আসছে আমরা কেউই বুঝতে পারছিলাম না। তাও আমার মা আর আমি মিলে তন্ন তন্ন করে পুরো বেসমেন্ট খুঁজলাম, পাই না পাই না। হঠাৎ করে একটা ছোট্ট গোপন কম্পার্টমেন্টের দরজা পেলাম। আমি এক ধাক্কায় দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। একটা ছোট অন্ধকার রুম, তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বোন, এক দৃষ্টিতে কিসের দিকে যেন তাকিয়ে আছে। এক টানে ওকে নিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। তারপর আমি আর আমার বাবা সে ঘরে আবার নেমেছিলাম, ঘরের দেয়ালগুলো ভেঙে ফেলেছিলাম। তারপর যা দেখলাম তাতে ভয়ে আমাদের চোখ বড় বড় হয়ে গেল। দেয়ালের ভেতর শুধু কঙ্কাল আর কঙ্কাল, এগুলো যে কাদের আমরা কিছু বুঝতে পারলাম না। শহরের কয়েকজন বলল যে এই কঙ্কালগুলোর মধ্যে একটা হচ্ছে কানেকটিকাটের অনেক পুরনো এক ডাইনি। এরপর আরো অনেক কিছু হয়, সেগুলো মনে করতেও আমার কষ্ট হচ্ছে। আমার বোন শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর আমার বাবা মা জোর করে আমাকে নিউ ইয়র্ক পাঠিয়ে দেয়। কেবিনের গল্প শেষ হলো, কিন্তু আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। পুরো ঘর জুড়ে থাকলো একটা বিশাল নিস্তব্ধতা।
ঠিকানা যেখানে আপনি আপনার কথা হরর ক্লাব সম্পর্কিত যে কোনো কথা, হরর ক্লাব সম্পর্কে যে কোনো কথা হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং এছাড়া আপনার হরর ক্লাব আপনারা নিজেরা যে আপনারা আপনার বন্ধুকে নিয়ে আপনি একটা হরর ক্লাব বানিয়ে করতে পারেন, সেই হরর ক্লাবের কথা আমাদের জানিয়ে দেবার আপনারা যারা লেখালেখি করেন, আপনার লেখা হরর গল্পটা সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন একই মেইল অ্যাড্রেসে। হরর ক্লাব সাবজেক্ট ফিল্ড হরর ক্লাব লিখে আপনার স্টোরিটা, আপনার নিজের লেখার গল্পটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এবং আপনি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক হরর ক্লাবের ক্লাবের সমস্ত আপডেট পেতে পারেন। এবং সেটা ঠিকানা হচ্ছে facebook.com/group/horrorclub.fbi. এ হচ্ছে আমাদের দূরদর্শন হরর ক্লাবের ফেসবুক গ্রুপের আপনাদের কাছ থেকে নতুন নতুন গল্প, আপনাদের নিজেদের লেখা গল্প, কালেক্টেড গল্প, যে কোনো গল্প, সুন্দর গল্প, সুন্দর হরর গল্প, সেটা চাই। হ্যাঁ, লাস্ট রুটিং কথা ছিল ইমরান মিলার সাথে, বলছি যে একটা গল্প সবার আগে ভালো গল্প হতে হবে, দেন সেটা ভালো 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 হরর গল্প হবে। তো সেটাই, যে গল্পটা লিখছেন একটা ভালো গল্প লিখছেন, তো সেটা যদি হরর গল্প হয় সেটা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চাই যারা লেখালেখি করেন, তরুণ লেখক যারা আছেন, তাদের একটা প্ল্যাটফর্ম হওয়ার যদি কোনো সুযোগ থাকে সেই সুযোগটা অবশ্যই আমরা নিতে চাই। তো যাই হোক, মানুষের লেখার সেই হাতটা যেন চলতে থাকে, লিখতে থাকেন নতুন করে, লিখতে থাকেন অনেক কিছু, লিখতে থাকুন ভয় দেখানোর জন্য, লিখতে থাকুন আনন্দ দেওয়ার জন্য, লিখতে থাকুন সমাজ বদলের জন্য, লিখতে থাকুন সুন্দর কোনো জীবনের জন্য, যে কোনো কিছুর জন্য হোক, লিখতে থাকুন, পড়তে থাকুন। এবং আমি অবশ্যই আমি নিজেও চাই অনেক লিখতে এবং অনেক পড়তে। তো যাক, অনেক অনেক কথা হয়ে গেল বুঝতে পারেন হরর ক্লাবের, আজকের মতো শেষ হয়ে গিয়েও এখনো শেষ হচ্ছে না। আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক সেটা এখন থাকছে, আগামী আমি আছি ঠিক 3টা থেকে 6টা পর্যন্ত, যারা পুরোনো গান ভালোবাসেন। সেই স্বর্ণালী স্বর্ণালী গান, যেগুলো অবশ্যই যেগুলো কমপক্ষে এক যুগ পেতে আছে, সেগুলো অবশ্যই স্বর্ণালী গান, স্বর্ণালী গানগুলো শোনার জন্য অবশ্যই ট্রেন করতে পারেন রঘুতে বিকাল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সৃষ্টি থেকে ও আইটিভি। আরও এখন চলে যাবো আনসেন্সর্ড স্টোরি, আনসেন্সর্ড স্টোরি থেকে তারপর বিদায় নিয়ে বসবো। আপনার পুরোটা সপ্তাহ অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক, আশা করি আজকে এপিসোডটা ভালো লেগেছে আপনার জন্য, অনেক ভালোবাসায় চলে গেছে আনসেন্সর্ড স্টোরিকে, এবং তারপর বিদায় সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো দলে, এই জন্য জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন। আমার নাম অপূর্ব সাহা, বয়স 14, ক্লাস 8। আমার ঘটনাটি 2018 সালের জুন মাসে ঘটে যায়। দিনটি ছিল বৃহস্পতিবার এবং দিনটি খুবই মেঘাচ্ছল ছিল। আমরা আমাদের বন্ধুর বাসায় চারজন মিলে খেলতে যাই। আমরা খেলা শেষ করে সন্ধ্যার আধা ঘন্টা আগে আমরা ছাদে যাই। তারপরে আমাদের মধ্যে থেকে এক বন্ধু তার বাসায় চলে যায়। আমরা ছিলাম তখন তিন বন্ধু, একজন দুজন নিচে গিয়ে ওয়াশরুমে যায়, আর ছিলাম শুধু আমি ছাদে। যখন আমি একলা ছিলাম তখন আমার ফ্রেন্ডের বাসার দুটো ছাদ, একটা নিচে আর একটা উপরে, আমি স্পষ্ট দেখতে পারি। মাগরিবের সময়টা ছিল ঠিক মাগরিবের 20 মিনিট আগে। আমি স্পষ্ট দেখতে পাই একটি কালো রঙের বিশাল আকৃতির একটি ছায়া, যার চোখটি ছিল জলজল করছিল আগুনের মতো। আমি দেখে তখন ব্যাপারটা বেশি সিরিয়াস নেইনি, কারণ আমি কি তখন কিছুই বুঝতে পারিনি। একটু পরে আমি যেই জায়গায় দেখছিলাম সেই জায়গা থেকে আমি একটু ঘুরে বসে, তখন আমি অনুভব করি আমার পিঠ দিয়ে কি যেন ঢুকে আমার বুক আঁকড়ে ধরেছে। আমি তখন শ্বাস নিতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। কোনো রকম আমি ওখান থেকে উঠে আমি বন্ধুর ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে, তো 10 মিনিট বিশ্রাম নিয়ে পানি টানি খেয়ে আমি আমার বাসায় চলে আসি। আমি আমার বন্ধুকে কিছুই জানাই না, শুধু আমার এক বন্ধুর ভাইকে, কাজিনকে বলে আসি আমি চলে যাচ্ছি। কিন্তু সে আমার বন্ধুকে বলতে ভুলে যায়, যে কারণে আমার বন্ধু ঠিক মাগরিবের আধা ঘন্টা পর আমার গলার বয়স নিয়ে কে যেন ছাদ থেকে ওকে ডাকছে উপরে আসার জন্য, ঠিক আমার বয়সে ওকে ডাকছে। তখন সে উপরে গিয়ে দেখে যে একটি কালো ছায়া ওদের এসি রাখার মেশিনের ওদিকে চলে যায়। সে তখন বুঝতে পারে আমি ছিলাম, এর জন্য সে আমাকে রেলিং এর উপর বসে আমাকে ডাকতে থাকে, অপূর্ব চলে আয়, অপূর্ব চলে আয়। আধা ঘন্টা পর সে যখন দেখে কেউই আসে না, আধা ঘন্টা সে বসেছিল, তার একটু পর সে ফিল করতে থাকে যে তার সামনে কেউ আসে এবং অনেক ঠান্ডা অনুভব করে। এই সময় তাকে মনে হয় কেউ ধাক্কা দিছে, সে রেলিং থেকে পড়ে যাওয়ার সময় তার সেই কাজিন ভাই এসে তাকে টান দিয়ে তুলে নেয়। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ।